السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في الكهان ونحوهم روى مسلم في صحيحه عن بعض ازواج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم انه قال من اتى عرافا فساله عن شيء فصدقه لم تقبل له صلاه 40 يوما وعن ابي هريره عن النبي صلى الله عليه وسلم قال من اتى كاهنا فصدقه بما يقول فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم رواه ابو داود وللاربعه والحاكم وقال صحيح على شرطهم عن النبي صلى الله عليه وسلم من اتى عرافا او كاهنا فصدقه بما يقول فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র গায়বের কথা অদৃশ্যের কথা জানেন কোন মানুষ অদৃশ্যের কথা চোখের আড়ালের কথা ভবিষ্যতের কথা জানেন না দরুদ ও সালাম নাজিল হক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তিনিও ততটুকুই গায়বের কথা অদৃশ্যের কথা জানেন যতটুকু আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে জানিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ পাক কোরআনুল কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন কুল্লা আকুলু লাকুম ইন্দি খাযায়িনুল্লাহ হে নবী আপনি বলে দেন মানুষকে যে আমি বলি না যে আল্লাহর ভান্ডারের আমি মালিক আমার কাছে আল্লাহর ভান্ডার আছে ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক আর আমি এ কথাও বলি না এটি আমার দাবি নয় যে আমি ফেরেশতা নূরের তৈরি ফেরেশতা আমি ফেরেশতাও নই ওয়ালা আলামুল গায়ব আমি গায়বও জানি না অদৃশ্যের কথাও জানি না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি সেরা হওয়া সত্ত্বেও যখন গায়বের কথা অদৃশ্যের কথা জানতেন না তখন কোন মানুষ কোন জিন গায়বের কথা অদৃশ্যের কথা জানেন না এমনকি ফেরেশতাগণকে আল্লাহ পাক যতটুকু জানিয়ে দেন ততটুকুই জানেন যা জানাননি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তারা তা জানেন না তো এই কথা এই জন্যই বললাম ভূমিকায় যে আজকের বিষয়বস্তু হচ্ছে গণক সম্পর্কে গণকদের কাজকর্ম সম্পর্কে গণক বা জ্যোতিষী যারা গণকের কাজ করে গণনা করার দাবি করে আর গণনার মাধ্যমে তারা ভবিষ্যৎবাণী করতে পারে অথবা চোখের আড়ালের কোনো কিছুর খোঁজ খবর বলতে পারে এইরকম দাবি করে হারিয়ে যাওয়া বস্তু বা হারিয়ে কোনো মানুষ গিয়েছে কোনো ছেলে গেছে তার খোঁজ খবর দিতে পারে এই ধরনের যাদের দাবি এই সম্পর্কে শরীয়তের বিধান কি এই রোগ আমাদের দেশে খুব বেশি ব্যাপক আকার ধারণ করে রয়েছে কারো গরু হারিয়ে গেছে চুরি হয়ে গেছে গরু ছেলে মেয়ে হারিয়ে গেছে ইত্যাদিতে স্কুলে গিয়েছিল ওখান থেকে কোথাও চলে গেছে মরে আছে না বেঁচে আছে এইসব খোঁজ খবর নেওয়ার জন্য যায় গণকদের কাছে বিদেশে আসছে হাত দেখাতে যায় যে আমার ভাগ্য ভালো হবে না গণকদের কাছে এসব সম্পর্কে শরীয়তের বিধান কি শরীয়তের বিধান হচ্ছে যে ভবিষ্যৎবাণী করার যে দাবি করবে যে আমি ভবিষ্যতের খবর বলতে পারি অথবা চোখের আড়ালের খবর বলতে পারি সেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করল আর যে ব্যক্তি কোরআনের একটি অংশকে অস্বীকার করবে একটি আয়াতকে অস্বীকার করবে সেই ব্যক্তি হচ্ছে কাফের একটি আয়াতের বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে যদি কাফের হয় তাহলে যে কোরআনের বহু আয়াতকে অস্বীকার করবে কোরআনের বিধানকে অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের এতে কোনো সন্দেহ নেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে দিয়েছেন যে একমাত্র আলেমুল গায়ব অদৃশ্যের খবর রাখেন আল্লাহ পাক আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের খবর চোখের আড়ালের খবর ভবিষ্যতের খবর রাখেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রাখেন না বললাম তাকে যতটা জানানো হয়েছে তাই জানেন এই জন্য বহু ঘটনায় রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে পরে বলছি অথবা চুপ থেকেছেন ওহী এসেছে তারপরেই জবাব দিয়েছেন অনেক ঘটনায় ঘটেছে যেখানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না হলে কখনো পাঠাতেন না বা এই কাজ করতেন না তাইফে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জানতেন যে তাইফের লোকেরা একটাও তো মুমিন মুসলিম হবেই না বরং তারা দুর্ব্যবহার করবে জুলম অত্যাচার করবে তাহলে কখনো সফর করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদে পঞ্চাশ জনকে নিযুক্ত করলেন ওই ছোট পাহাড়টির উপরে, যদি জানতেন গায়েব জানতেন তাহলে জানেন যে এদেরকে যতই নসিহত করি উপদেশ দিই যে এখান থেকে সরবে না নড়বে না তারপরে এরা নেমে যাবে, তাহলে তাদের উপরেই ভরসাই করতেন না যে তোমাদের ভরসা করে লাভ না, আমাকে নিজে এখানে সামলাইতে হবে দায়িত্ব, তাই করতেন। তিনি কি জেনে শুনে এইসব ক্ষয়ক্ষতি করেছেন? সত্তরজন সাহাবা শহীদ হয়ে গেলেন সেই কারণে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোকেরা কাফেররা মিথ্যা এসে বলল মদিনার বাইরে থেকে যে আমরা কয়েকটি বংশের লোক গোত্রের লোক মুসলমান হয়ে গেছি, কিন্তু তাদের তালিমের শিক্ষা ব্যবস্থা নাই, তো তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দিন শিখার জন্য, নামাজ শিখানোর জন্য কিছু লোক দরকার, পাঠিয়ে দেন আপনি আপনার সঙ্গীদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন সাহাবিকে পাঠিয়েছিলেন? সত্তর জন, যারা সবাই হাফেজে কোরআন ছিলেন, আলেম ছিলেন তারা। সত্তর জন হাফেজ আলেমকে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা মদিনার বাইরে গিয়ে যখন তাদের এলাকার কাছাকাছি গিয়েছে, সেখানে বেশ কিছু লোককে বসিয়ে রেখেছে, তারা চারিদিক থেকে ঘেরাও করে নিল। সত্তর জনের মধ্যে ৬৯ জনই শহীদ হয়ে গেলেন সেখানে, একজন কোন রকম করে বেঁচে আসতে পেরেছিলেন। জি, একজন বেঁচে আসতে পেরেছিলেন। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলেন, তার খবর দেওয়ার আগে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে খবর দিতেছে আপনার সাহাবাই কেরামদেরকে যে আপনি পাঠিয়েছিলেন কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, নামাজের শিক্ষা দেওয়ার জন্য, দিনের শিক্ষা দেওয়ার জন্য, মোনাফিক তারা আসলে মুসলমান হয়নি, আসলেই কাফের রয়েছে, তারা সবকে হত্যা করে দিয়েছে। ওহি নাজিল হয়েছে তারপরে জানতে পারলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তো সত্তর জন কোন একজন সাহাবিকে পাঠাতেন না? আপনি একজন সাধারণ মুসলিম, আপনি পাঠাবেন না আপনার প্রিয় ব্যক্তিকে, আপনার ছেলেকে পাঠাবেন, আপনার ভাইকে পাঠাবেন, যেখানে জানেন যেখানে গেলেই খুন করে দিবে, পাঠাবেন? কখনো পাঠাবেন না, কখনো এইরকম কাজ আপনি করবেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে শুনে এরকম কাজ করেছেন, চলো মান নাই, কেউ যদি জানে আর জানা সত্ত্বেও এরকম জায়গায় পাঠায় তাহলে সেই ব্যক্তি সেই খুনে জড়িত। তাহলে যেসব বিদাতীরা বলে যে নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম বহু খুনের সাথে জড়িত করে দিবে, তাদের আকীদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান হয় না, কি হয়, মানহানি হয়। আর কোরআনকে অস্বীকার করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করলে এবং নবী সাল্লামের আল্লাহ যে মর্যাদা দিয়েছেন তার চাইতে বেশি বাড়ালে, মান সম্মান বাড়ে না বরং মানহানি হয়। নবীকে আলেমুল গায়েব বানিয়ে দিয়ে তার মানহানি করা হয়েছে, মান সম্মান বাড়ানো হয়নি এবং শিরক করা হয়েছে, যার ফলে যে ব্যক্তি এরকম ধারণা রাখবে সেই ব্যক্তি মুসলমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। সেই ব্যক্তি কোরআনকে অস্বীকারী, কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে বলেছেন আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়েব নয়। সুতরাং যে ব্যক্তি কোরআনের কিছু অংশকে অস্বীকার করলো, একটি বিধানকে অস্বীকার করলো, সেই ব্যক্তি কাফের মুশরিক। এই জন্য যে আল্লাহর গুণ অন্যকে দিয়ে দিল যে আল্লাহ আলেমুল গায়েব, আর অন্য কেউ গায়েব জানে, গণকও জানে, তাহলে সে মুশরিক হলো এই দিক দিয়ে। আর কাফের এই জন্য যে কোরআনের বিধানকে অস্বীকার করলো, আল্লাহ বলছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দেন যে গায়েব জানে না আকাশে যারা রয়েছে আর জমিনে যারা রয়েছে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু মানুষ আর জিনের কথা আল্লাহ বলেননি, কি বলেছেন, আকাশে যারা রয়েছেন, আকাশে কারা রয়েছেন, ফেরেশতাগণ, তারাও গায়েব জানে না, জমিনে যারা রয়েছে, মানুষ রয়েছে, জিন রয়েছে, আর মানুষ জিন যদি না জানে তো বাকি আর পশু প্রাণী আর কি জানবে। আল গায়বা, গায়েব জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত আসমান জমিনে কেউ গায়েব জানে না। অমায় শরুনা, এবং তারা এই কথাও জানে না, কোন অনুভূতি নেই সম্পর্কে যে আয়ানা ইউব আসুন, মরে গেছে, মরার পরে তাকে ওঠানো কখন হবে, জিলানি খোঁজ খবর রাখে না যে কখন কিয়ামত হবে, ইসরাফিল ফুৎকার দেবে আর আমাকে উঠতে হবে কবর থেকে, মঈনুদ্দিন চিশতি খোঁজ খবর রাখে না কখন উঠতে হবে, শাহজালাল খোঁজ খবর রাখে না কখন উঠতে হবে, কেউ খোঁজ খবর রাখে না। আল্লাহ পাক স্পষ্ট বলছেন অমায়া শরুনা, তারা জানে না যে কখন তাদেরকে ওঠানো হবে। আম্বে কেরামও খোঁজ খবর রাখেন না, কারণ আসমান জমিনের মধ্যে তারা জমিনে ছিলেন। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে কখন তাদেরকে ওঠানো হবে, নিজেরই খোঁজ খবর নাই তো অপরের আর কি করে খোঁজ খবর দেবে। আল্লাহ যারা শ্রেষ্ঠ বান্দা, প্রিয় বান্দা, আম্বিয়া কেরাম, আল্লাহর নেক বান্দা, তারাই যদি গায়েব না জানে তাহলে গণক, যারা শির কুফরি করাই তাদের পেশা ব্যবসা, তারা কি করে গায়েব জানবে? বলবে আপনার ছেলে অমুক জায়গায় আছে, আপনার ভাগ্য ভালো, হ্যাঁ আপনার ভাগ্য খারাপ, আপনার ব্যবসায় লাভ হবে না, আপনার বিদেশ যাওয়া শুভ হবে না, হ্যাঁ আপনি আপনার দুটো বিয়ে হবে, কেউ হাত দেখাবে যে তোমার দুটো বিয়ে হবে, তোমার তিনটে বিয়ে হবে, তোমার স্ত্রী মারা যাবে, তোমার স্ত্রী তালাক হবে, করে নাই সব কি করে জানলো তারা, মিথ্যুক তারা। তো এই জন্য গণকের পেশা এবং গণককে বিশ্বাস করা এসবগুলি হচ্ছে কুফুরি এবং শিরক। কুফুরি কেন আর শিরক কেন তা বললাম, শিরক এই জন্য যে আল্লাহর গণ ওই গণককে দিয়ে দিলেন আপনি, বা গণক দাবি করলো যে আল্লাহ আলেমুল গায়ব গায়ব জানেন, আমিও চোখের আড়ালের খবর বলতে পারি। মুশরিক এবং কাফের এই জন্য যে কোরআনি বিধানকে অস্বীকার করলো সেই জন্য সে কাফের। কোরআনি বিধান হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়ব নয়, গায়ব জানে না। তো লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে গণকদের সম্পর্কে, আর এই রকমই যারা গণকের পেশা মতো অন্যান্য পেশা কিন্তু গণকের কাছাকাছি, কহান কাহেন আর কিছু আরবিতে শব্দ আছে প্রতিশব্দ, কেউ বলেছেন, কেউ বলেছেন যে কিছু পার্থক্য আছে, আর কিছু পার্থক্যের সাথে তাদের পেশাগুলি, কিছু লোক আছে যারা ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করে না গণকদের মধ্যে। বাংলা ভাষাতে গণক সবাইকে আমরা বলি, কিন্তু আরবি ভাষায় কিছু পার্থক্য করা হয়েছে। যেমন কিছু লোক আছে অতীতে যা ঘটেছে কিন্তু চোখের আড়ালে ঘটেছে, খোঁজ খবর রাখেন না, রাত্রে চুরি হয়েছে বাড়িতে, চুরি হয়ে গেছে অতীতেরই খবর কিন্তু আপনি খোঁজ খবর কে চুরি করেছে আমার বাড়ি থেকে। তো এই ক্ষেত্রে আরবিতে শব্দ আলাদা রয়েছে। হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে, হারিয়ে যাওয়া ব্যক্তি কোথায় আছে, মরেছে না বেঁচে আছে, ঘটে গেছে কিন্তু চোখের আড়ালে জানছি না, গায়েব অদৃশ্য, এ সম্পর্কে যারা সংবাদ দেয় তারা এক ধরনের গণক, আর এক ধরনের গণক যা ভবিষ্যৎবাণী করে তোমার ভবিষ্যতে এই হবে ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য লেখক বলছেন কাহেন গণক এবং গণকদের মতো যারা মুনাজ্জিম আছে, তারকা দেখে যারা ভবিষ্যৎবাণী করে, যারা রেখা টেনে ভবিষ্যৎবাণী করে ইত্যাদি ইত্যাদি, তাদের সম্পর্কে শরীয়তের বিধান কি নিয়ে এসেছেন লেখক। প্রথমে সহিহ মুসলিমের একটি হাদিস, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই হাদিস বর্ণনা করছেন আল্লাহর নবীর কোন এক বিবি হতে, অর্থাৎ বর্ণনাকারী সাহাবি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওজায়ে মুহতারামা বিবি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন মান আতা আররাফান, যেই ব্যক্তি গণকের কাছে আসবে, দেখলেন কাহেন মানেও গণক আর আররাফ মানে গণক, আরাফা মানে জানা, যে জানার দাবি করে, আররাফ বলা হয়েছে যে আমি জানি ভবিষ্যৎ জানি, আমি চোখের আড়ালের খবর বলতে পারি যে রাস্তায় কি আছে, বাড়িতে কি হচ্ছে আপনার বলতে পারি, আপনার স্ত্রী কেমন হয়ে আছে, কি করছে এখন বলে দিতে পারি আমি, আররাফ সে জানার দাবি করলো। ফাসা আল্লাহ আনশাইয়িন, গণকের কাছে আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো তাকে, জিজ্ঞাসা করলো তাকে, তারপরে লেখক হাদিসে উল্লেখ করেছেন ফাসাদ্দাকাহ, এবং জিজ্ঞাসা করার পরে বিশ্বাস করলো। সহি মুসলিমে এই ফাসাদ্দাকাহ বিশ্বাস করার কথাটুকু নেই, তাই লেখক উল্লেখ করতে গিয়ে এই কথাটুকু বাড়িয়েছেন। হয়তো তার সামনে যে মুসলিম শরীফের কপি ছিল তাতে হইতে পারে যে টাইপের ভুল হইতে পারে, সেখান থেকে হয়তো নকল করেছেন, এরকম ভুল অনেক সময় হয়ে যায় যে আপনি হয়তো এমন কিতাব থেকে নোট করছেন যেখানে টাইপের ভুল আছে, তাহলে আপনি ভুল থেকে নোট করলে ভুল তো হবে, এরকম ভুল হয়ে যেতে পারে। অথবা ওলামায়ে কেরাম বা মুহাদ্দিসিনরা অনেক সময় হাদিস বর্ণনা করতে গিয়ে দেখেন যে একটা হাদিস একটা কিতাবে সংক্ষেপে আছে, আর এক কিতাবে একটু বিস্তারিত আছে, বুখারীতে বা মুসলিমের সংক্ষেপে আছে, বিস্তারিত নেই, বিস্তারিত হাদিসটা উল্লেখ করার পরে বলে দিলেন যে এটা মুসলিমে আছে কিন্তু বিস্তারিত মুসলিমে নেই, সংক্ষেপে আছে, উদ্দেশ্য তাদের যে এর আসল মূল বিষয়টি মুসলিমে আছে, তো মূল বিষয়টি তো মুসলিমে আছে সহি মুসলিমে, কিন্তু ফাসাদ্দাকাহ বিশ্বাস করার কথা সহি মুসলিমে নেই, বরং আবু দাউদে রয়েছে আর মুস্তাদরাক হাকিমে রয়েছে, অন্য হাদিসের কিতাবে রয়েছে। তো বলছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো এবং জিজ্ঞাসা করলো, কি জন্য জিজ্ঞাসা করলেন দেখার বিষয় রয়েছে, জিজ্ঞাসা করে যদি বিশ্বাস করেন এ একটি অবস্থা, যে আপনি গণকের কাছে গেলেন দেখেন তো আমার ভাগ্যটা কেমন আছে, সে হাত দেখে হোক আর যেভাবে সে করছে, কোনো গণক হয়তো আছে না আপনার হাত দেখার দরকার নেই, আমার অন্য তরিকাতে আপনার সম্পর্কে আমি বলতে পারি, তাও হইতে পারে আমি তারকা দেখে বলতে পারি, আমি কিছু রেখা আছে কিছু অঙ্ক কষে বলতে পারি সম্পর্কে, রাশির কথা আজকাল খুব আসে পত্র পত্রিকা, এসব রাশির মাধ্যমে বলতে পারি, হ্যাঁ গণনা করি না, সবগুলি হচ্ছে গণকের কাজ, বিভিন্ন তরিকাতে তারা ভবিষ্যৎবাণী করার দাবি করে, আসলে এইসব তরিকা ভবিষ্যৎবাণীর রাস্তা নাই, তাহলে তারা যেসব কথাবার্তা বলে তার মধ্যে সামান্য কিছু সত্য যে হয় এই রহস্য কি, এই রহস্য সম্পর্কে বহুবার বলেছি, এই রহস্য হচ্ছে যে তারা জিনের সাহায্য সহযোগিতা নেই, জিনের খেদমত করে তখন জিন তাদের খেদমত করে, এর আসল রহস্যটা হচ্ছে যে জিনের খেদমত করে তখন জিন তাদের খেদমত করে, জিনের খেদমত কি করে, জিনের খেদমত করে যে জিনের চাহিদা দাবি পূরণ করে, জিনের চাহিদা হচ্ছে যে তুমি শিরিক করো, জিনের চাহিদা হচ্ছে যে আমাকে সেজদা করো, আমার জন্য জবাই করো, আমার নামে জবাই করো, আমি অমুক জায়গায় বলছি কালো খাসি জবাই করে এসো, সাদা মরুক জবাই করে এসো, এতটা দুধ দাও, এতটা চিনি দাও, যা দাবি করে তা পূরণ করে। এসব শিরকে দাবি করার সাথে সাথে আরো কিছু দাবি অনেক সময় করে, অনেক সময় এরকম দাবি থাকে না, দাবি অন্যরকমের থাকে বা কাজকর্মগুলি অন্যরকমের গণকের থাকে, তা হচ্ছে কুফরি করা, কোরআনের অবমাননা করা। এসব ঘটনা অনেকে শুনে আছেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। কোরআনকে অনেকে কোরআনের সুরাকে উল্টো করে লিখে, সুরা ফাতিহাকে উল্টো করে লিখে, উল্টো করে পড়ে, সুরা নাস ফালাককে হ্যাঁ ইখলাসকে উল্টো করে লিখে বা উল্টো করে পড়ে, অবমাননা, কুফর। তারপরে শুধু তাই নয়, হাইজের মাসিকে রক্ত দিয়ে কোরআন লিখে যে গণকরা, এসবগুলি করলে শয়তান খুশি, এটা হচ্ছে শয়তানের খেদমত। ওই গণক যখন এইভাবে শয়তানের খেদমত করে, আরো পায়খানা পেশাব দিয়ে লিখে, পায়খানা পেশাবের কালি বানিয়ে তা দিয়ে লিখে। আগে যুগে কালি বানানো দেখেছেন তো, কালির বড়ি থাকতো, যে বড়ি গুলে আমরা ছোট কালে কঞ্চির কলমে লিখতাম, এই যুগে অনেকে পেয়েছেন হাতের লিখা সুন্দর করার জন্য। তো পেশাব পায়খানা দিয়ে কালি বানিয়ে পেশাব পায়খানা দিয়ে লিখে, কি লিখে? কোরআনুল করিম লিখে। যখন এইরকমের কুফরি কাজ করে তখন জিন সন্তুষ্ট হয়, জিন সন্তুষ্ট হয় তখন বলছে, তুমি যখন আমাকে সন্তুষ্ট করলে তো আমারও তো কিছু করণীয় আছে, আমিও তোমার সেবা করব। এইভাবে গণকদের কাজ করে দেয় শয়তানে। প্রথম কথা, জিন শয়তান দ্রুত চলাফেরা করতে পারে, এবং জিন শয়তান বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষ চাইতে বেশি। মানুষ হয়তো মরুভূমিতে কোনো মানুষ নেই, কিন্তু জিন শয়তান আছে। তাহলে চোর ডাকাত বা চুরি করে নিয়ে গেল, অথবা আপনার ছেলে হারিয়ে গেল কোনো মরুভূমিতে, মানুষ দেখতে পায় না, হয়তো মানুষের নজরে আসে না, কিন্তু জিন সেখানে দেখতে পাচ্ছে, এইভাবেও খবর দিতে পারে। আর এই যে বস্তু সম্পর্কে, যেই সময় রাত্রে চোর চুরি করে নিয়ে গেছে, কোন রাস্তা দিয়ে গেছে, মানুষ সবাই ঘুমিয়েছিল কিন্তু জিন ঘুমিয়েছিল না, তো জিনেরা জেগেছিল একে অপর কাছ থেকে সহযোগিতা নিয়ে, ওই এলাকার জিনকে, যেই জিনের আপনি সাহায্য নিলেন শিরক কুফরি করে, সেই জিন তখন ওই এলাকার জিনদের সহযোগিতা নিয়ে বললো, আচ্ছা বলো তো এই ঘটনা যে ঘটেছে অমুক রাত্রে, তো তোমরা তো ওখানে ছিলে, তো কোন দিয়ে গেছে এগুলি, বা ওই ছেলেটি কোন দিয়ে গেছে, মেয়েটি কোন দিয়ে গেছে। তাহলে এইভাবেও তারা চোখের আড়ালের কথা বলতে পারে, তত্ত্ব বলতে পারে, এগুলো সম্ভাবনার মধ্যে রয়েছে। আর একটি তরিকা আছে, যেটা হচ্ছে আকাশের খবর, ভবিষ্যৎবাণী, 10 বছর পরে আপনার কি হবে, মরবেন না বাঁচবেন, ভাগ্যবান হবেন না হতভাগা হবেন, ভালো হবেন না মন্দ হবেন, বিয়ে শাদী হবে না হবে না, ইত্যাদি বিভিন্ন রকম খোঁজ খবর সম্পর্কে তারা আকাশের দিকে যেতে থাকে। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু আয়াতে এসব কথাবার্তা উল্লেখ করেছে, তার মধ্যে সূরা জিন আল্লাহ পাক এই বিষয়টিকে উল্লেখ করেছেন। তারা জিনেরা কি করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, নবী হওয়ার পূর্বে আকাশের দিকে যেত এবং আসমানে গিয়ে কান লাগাইতো, একবারে আসমান পর্যন্ত পৌঁছে কান লাগিয়ে থাকতো। আর ওপরে আল্লাহর ফয়সালা যখন হয়েছে, বান্দা সম্পর্কে, জমিন সম্পর্কে আল্লাহর ফয়সালা হয়, যখন ফয়সালা হয়েছে, ফেরেশতার ওপরের ফেরেশতাদেরকে নিচের ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, 7 আসমানে যে ফেরেশতারা রয়েছেন তাদেরকে ষষ্ঠ আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করছেন। এই করে জিজ্ঞাসা একে অপরকে করতে করতে প্রথম যে আসমান রয়েছে, হ্যাঁ দুনিয়ার কাছাকাছি যে প্রথম আসমান, প্রথম আসমানের ফেরেশতারা আপোষে আলোচনা করছেন যে অমুক গ্রামে অমুক লোক আছে তার এই হবে, হ্যাঁ অমুক ব্যক্তির এই হবে, অমুক দেশে এই হবে, অমুক সময় ভূমিকম্প হবে, ইত্যাদি এসব কথাবার্তা, অমুক জাতিকে হালাক করা হবে, ধ্বংস করা হবে, অমুক জাতিতে অমুক জাতিতে অমুক দেশে লড়াই হবে, যুদ্ধ বাঁধবে, অমুক রাজার পতন ঘটবে, অমুক বংশ ক্ষমতায় আসবে, অমুক দল ক্ষমতায় আসবে। আজকাল বড় বড় যেসব রাজনৈতিক দল সেগুলি গণকের কাছে যায়, ভারতে বিভিন্ন দল গণকের শরণ নেই, শরণাপন্ন হয় তারা। ইলেকশনের সময় গণকদেরকে জিজ্ঞাসা করে যে আমরা এবার ইলেকশনে জিততে পারবো না পারবো না, কোন দল হারবে কোন দল জিতবে, গণকরা ওই আকাশে যে জিনেরা যায় তাদের সাহায্য নেয়, দুই একটি কথা সত্য বলে আর তার সাথে 100টি মিথ্যা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকযিবু মাহা মিয়াতাক্কাযিবা, 100টি মিথ্যা কথা বলে একটি সত্য হয়, ও একটি সত্য হলেই তা নিয়ে লাফালাফি শুরু করে, দেখো যে বলেছে সত্য হয়েছে গণকের কথা, তাহলে গণকের কাছে যেতে হবে, আমি গিয়েছিলাম বা অমুক গিয়েছিল শুনেছি, ওই অমুক গিয়েছিল কেসাগুলি বেশি আছে, এ পীরদের সম্পর্কে মাজার সম্পর্কে অমুক করেছিল, অমুক দেখেছিল, অমুক শুনেছে, এইভাবে কিস্সা কাহিনীগুলো কিন্তু খুব মশহুর আছে, তাই না, অমুক জায়গাতে এ হয়েছিল, কালকে কে শোনাচ্ছিল কল্লাসার না কেল্লাসার মাজার, হ্যাঁ তার কল্লা ওই জেলেরা পেলো আর সব লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলছে, কল্লা থেকে জিকির আসছে শুনতে পেল, এগুলি কি দেখা ঘটনা? হ্যাঁ শুনেছি, শোনা কথা, শোনা কথা, এইভাবে শুনে শুনে সত্য হোক আর মিথ্যা হোক, একটা যদি সত্য হয় একশোটা তাতে মিথ্যা লাগিয়ে এইসব শির কুফুরির ব্যবসা চালানো হচ্ছে। পীরতন্ত্রের ব্যবসায় হোক আর গণকদের ব্যবসায় হোক এসব ব্যবসা এইভাবেই চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়সে, তখন আকাশকে একবারে শক্ত পাহারা দিয়ে সুরক্ষিত করে দেওয়া হল, শক্ত পাহারা দিয়ে সুরক্ষিত করে দেওয়া হলো। কোরআনে কারিমে আল্লাহই কথা উল্লেখ করেছে সূরা জিন, মলিআত হারাসান শাদীদা, আকাশ পথকে একেবারে শক্ত পাহারা দিয়ে, হারাসান মানে পাহারা, হারেসের জন্য সিকিউরিটিকে বলে না, শাদীদা মানে বড়ই শক্ত পাহারা দিয়ে একবারে ভর্তি করে দেওয়া হলো চারদিকে পাহারা আর পাহারা। নবী হলেন তো পাহারা কেন দেওয়া হলো আকাশের? হ্যাঁ, ওহির হেফাজতের জন্য। আকাশ থেকে দুনিয়ার কিছু ফয়সালার কথা শয়তানরা শুনে চলে আসছে, জিনেরা শুনে চলে আসছে আর গণবকে বলছে। কোরআনের আয়াত তো ওখান থেকে নাজিল হচ্ছে, ফেরেশতারা তো আলোচনা করছেন যে এই কোরআনের আয়াত নিয়ে যেতে হবে। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন, কোন আয়াত নিয়ে গেলেন? অমুক অমুক আয়াত, অমুক সূরা বাকারা নিয়ে গেলাম, এই সূরা আলে ইমরান নিয়ে গেলাম বা নিয়ে যাব কালকে। এইরকম আলোচনা যদি হয় আর যদি জিনেরা ওখানে পৌঁছিতে পারতো, তো নবী সাল্লামের জানার আগে গণক বলে দিত যে এই বিষয় আসছে, এই মাসলা নাজেল হতে যাচ্ছে, সুদ হারাম হতে যাচ্ছে, পর্দার হুকুম নাজেল হতে যাচ্ছে, জাকাতের হুকুম নাজেল হতে যাচ্ছে, বলে দিত না নবী সাল্লামের কাছে? হয়তো কালকে খবর আসবে, বহি আসবে, জিবরাইল আলাইহিস সালাম ওখানে বলছে শুনে এসে আগে গণককে জানিয়ে দিয়েছে জিন শয়তান, আর গণক তখন সমাজে জানিয়ে দিয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী আসছে সে ওহীর হেফাজত হইতো না, নবী করিম সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতে চাইতো না। আরে নবীর চাইতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতে গণক বেশি জানে, গণক তো গতকালকে বলেছে যে সুদ হারাম হবে। আল্লাহ পাক এই হেকমতের জন্য ওটা আসমানে একবার শক্ত পাহারা লাগিয়ে দিলেন। যখনই জিন শয়তান উপরে যাওয়ার চেষ্টা করত, তখন ওয়া আন্না লামাসনা সামা, আকাশ স্পর্শ করতে যেতাম, ফাওয়াজাদনাহা মলিআত হারাসান শাদীদা ওয়া সুহবা, পাহারা তো দেওয়া আছে আর কি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা কি করত? জিনদেরকে কষাঘাত করত তাদের ওপর, এই যে তারকা, তারকা কি বলে ওটাকে, হ্যাঁ উল্কাপিণ্ড, উল্কাপিণ্ড তাদের ওপর উল্কাপিণ্ড দিয়ে আঘাত করা হইত। সোহবা বলা হয়েছে, শেহাব, শেহাব মানে হচ্ছে আপনার যে চমকপ্রদ তারকা বা নক্ষত্র, তো এগুলি দিয়ে তাদেরকে আঘাত করা হইতো, তখন তারা পালাতে শুরু করতো এবং জ্বালিয়ে দেওয়া হইতো, যাদের লাগতো তো জ্বালিয়ে দেওয়া হইতো। এই ভয়ে দেখলো যে বেশ কিছুতে জ্বলে গেল আর সাহস করে কেউ যেতই না। পরে নবী করিম সাল্লামের এন্তেকালের পরে আবার এটাকে একটু শিথিল করে দেওয়া হয়, আর তো ওহির নেই, ওহির দরজা বন্ধ হয়ে গেছে, তখন একটু করে যেতে পারে, তখন আবার যেতে শুরু করলো, কিন্তু আগের মতো নাই। এই জন্য ওলামারা বলেছেন যে আকাশের পাহারা আর তিনটি স্তর ছিল, নবী সাল্লামের আগমনের আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শয়তানরা অহরহ যেত, জিনেরা অহরহ যখন তখন আকাশের পথে যেত আর আকাশের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতো। এই জন্য গণক বিদ্যা তখন খুব একবারে উচ্চ স্তরে পৌঁছেছিল, গণকদের পেশা খুব জবরদস্ত চলত। নবী সাল্লামের উপর যখন ওহী আসা শুরু হলো, 23 বছরের জীবন একবারে প্রায় বন্ধ হয়ে গেছিল, গণকরা কোনো আকাশের খবর পেত না, যেতে পারত না, বিরল ছিল এরকম ঘটনা। তারপরে নবী সাল্লাম এন্তেকালের পরে আবার শুরু হয়ে গেল, আবার এরা যেতে শুরু করলো, কিন্তু আগের মতো নয়, এখনো এরকম উল্কাপিণ্ড দেখা যায় পড়তে, শয়তানকে মার দেওয়া হয়। তো এই ছিল রাস্তা, বাকি বিভিন্ন তরিকা যে দেখায়, বিভিন্ন তরিকা যে গণকরা দেখায়, এই তরিকার মাধ্যমে যে তারা গাইবের অদৃশ্যের বিদ্যা হাসিল করতে পারে এমন কথা নাই, কিন্তু এটা শ্রোতাদেরকে বোঝানোর জন্য, কাস্টমারদেরকে বোঝানোর জন্য। দেখেছেন আজকাল মেকানিকদেরকে, আপনার গাড়িতে কোনো ডিস্টার্ব নেই, আপনার এসিতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এসি একদিন রেখে যেতে হবে, কাজ আছে কিছু, আপনার গাড়ি একদিন রেখে যেতে হবে, কিছু কাজ আছে। যারা হারাম খায় মেকানিক্যাল কাজে তারা এরকম করে না, কিছুই করেনি, অনেকে এরকম বলে শুনি তাদের কাছ থেকে, মেকানিকদের, যে সোজা আঙুলে তো ঘি বেরোবে না, যদি এখন একটু একটা তার সামান্য হয়েছে যদি ঠিক করে এখনই দিয়ে দিবি এক পয়সাও দিবে না, সুতরাং কি করবো, কিছুই করলাম না, গাড়িটা রাখলাম, তারপরে তারটা লাগিয়ে দিলাম, ওর যাওয়ার পরে লাগিয়ে রেখে দিলাম, বল কালকে এসো বা বিকেল বেলা এসো, এতে এই কাজ করেছি, এই কাজ করেছি, এই কাজ করেছি মিথ্যা, আর না হলে বলছে কাজ কিছু করতে হয়েছে, যদি খুব বেশি মিথ্যা না বলতে চায় হয়তো আল্লাহকে ভয় করে, তখন কিছু ভয় করে হয়তো, তখন বলে যে কাজ কিছু করতে হয়েছে সুতরাং 100 রিয়াল দেন, দিয়ে দিলেন। কিন্তু সাথে সাথে যদি একটা তার ওর চোখের সামনে লাগিয়ে দিতেন তাহলে হয়তো 10 রিয়াল দিতে চাইতো না, হয়তো 20 রিয়াল দিতে চাইতো না। এই জন্য এইসব পথ অবলম্বন করে। তো গণকরাও এরকম করে, গণকরা আবজাদ হাওয়াজ হুত্তি তো জানেন না, আসছে হাদিস আসছে, আবজাদ হাওয়াজ হুত্তি ওইসব গণনা করে, ওইসব নাম্বার বের করে, আর তার সাথে সাথে তারকার দিকে তাকায়। যারা ওই গণকদের কাছে যায় তারা ভাবে যে অনেক কিছু করছে, এ তো বিদ্যা ভালোই আছে, বিদ্যা ভালোই আছে। তারপর রেখা টানে, বিভিন্ন রেখা নকশা করছে, নকশার বইগুলি তো তাবিজের নকশার বই দেখেছেন, ওই রকম বিভিন্ন রকম মন্ত্রতন্ত্রের নকশা করছে, নকশা করছে, এই নকশার মাধ্যমে সে অনেক কিছু জানতে পারে। আসলে কিছু না, ওর শয়তান আছে, ওর জিন শয়তান কিছু বলে গেলে বলতে পারবে, আর ওতে কিছু মিথ্যার সংমিশ্রণ ঘটাবে, আসল পথ হচ্ছে ওটা। আপনার হাত দেখছে, আপনার এই রেখা দেখেন, এই যে পার্থক্য, আপনার এই রেখা আমাদের নেই, আপনার এই যে রেখা আছে এর মানে আপনার দুটো বিয়ে হবে। ছোটকালে এগুলো অনেক শুনতাম, কিচ্ছু না আসলে। গণকদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু কি বলেছেন শুনেন, ফাসা আল্লাহ, জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করে যদি বিশ্বাস করেন তাহলে এটি হচ্ছে কুফরি কাজ। জিজ্ঞাসা করলেন এবং বিশ্বাস করলেন, তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন। কোরআনে আল্লাহ বলছেন যে অদৃশ্যের কথা, গায়েবের কথা, চোখের আড়ের কথা কেউ জানে না, আপনি বিশ্বাস করে ফেলেন যে জানে, সুতরাং আপনি কি হয়ে গেলেন, কোরআনের সাথে কুফরি করলেন, কাফের হয়ে গেলেন, এই হুকুম হাদিসে রয়েছে। আর যদি বিশ্বাস না করে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা কি জন্য করলো, জিজ্ঞাসা যদি এই জন্য করে যে মনে কৌতূহল রয়েছে যে জানবো কিছু, দেখি কি বলে জানবো, এ জানার আগ্রহ নিয়ে, তাহলে চল্লিশ দিনের নামাজ কবুল হবে না, চল্লিশ দিনের নামাজ কবুল হবে না। বিশ্বাস করলেন না হয়তো, যে গণকদেরকে আমি বিশ্বাস করি না, কারণ এই যে কোরআন হাদিস বিরোধী কাজ, কুফরি কাজ, আর এইসব বিশ্বাস করি না, কিন্তু জানা একটা কৌতূহল যে দেখি বিদেশে যাচ্ছি, একটু জিজ্ঞাসা করি নি আমার ভাগ্যটা কেমন হয়, দেখি বিয়ে শাদি করতে যাচ্ছি ভাগ্যটা কেমন হয় জেনেই নি, আমরা ইলেকশনে লড়ছি, আওয়ামী লীগ করছি, কেউ বিএনপি করছি, দেখি আমাদের দলটা জিতে কিনা জিজ্ঞাসা করি, দেখি গণক বাবাকে জিজ্ঞাসা করলেন আপনি কৌতূহল আগ্রহের সাথে, বিশ্বাস হয়তো করলেন না, তারপরেও চল্লিশ দিনের এবাদত কবুল হবে না। দুইটি অবস্থা বললাম তাহলে, একটা বিশ্বাস করা, আর বিশ্বাস করা নাই কিন্তু জানার আগ্রহ নিয়ে যাওয়া। তৃতীয় অবস্থা হচ্ছে যে গণকদেরকে লাঞ্ছিত অপদস্থ করার জন্য এবং জাতিকে সতর্ক করার জন্য জিজ্ঞাসা করলেন আপনি, কিন্তু বিশ্বাস করার জন্য নয় আর জানার আগ্রহ নিয়ে নয়, বরং জিজ্ঞাসা করলেন যে দেখি কি বলে, তারপরে আপনি জনসমাজে প্রমাণ করে দিলেন যে দেখো এই বলেছিল না, মিথ্যা সাব্যস্ত হলো না, যাতে মিথ্যুক দেখো, সেই জন্য যাতে জনসাধারণের ইমানের আপনি হেফাজত করতে পারেন, এই কুফরি শিরিক থেকে তাদেরকে সতর্ক সাবধান করতে পারেন যে আপনাদের সামনে আমি জিজ্ঞাসা করে দেখেছি যে এই হবে বলেছে, বা এই হারা বস্তু কোথায় আছে, অমুক গ্রামে আছে, বা এইদিকে আছে, দেখো ওইদিকে নেই কোথাও, আর অন্য জায়গায় আছে। এইরকম ঘটনা একবার আমার ছাত্র জীবনে ঘটেছিল, মাদ্রাসার ছাত্র ছিলাম, বয়স তখন 18-19 বছর আমার বয়স ছিল, আমার টুপি হারিয়ে যায়, তখন একটা টুপির দামই মেলা ছিল আমাদের কাছে, একটা টুপির দাম, টুপি হারিয়ে গেছে, ভুলেও গেছি যে কোথায় হারিয়েছে না হয়েছে কোনো খোঁজ খবর নেই। তো এক আর এক মাদ্রাসার ছাত্র ছিল, তার কাছে যখন তখন জিন নামত, তার শরীরে জিন ছিল যখন তখন নামে, তো মাঝে মাঝে আমরা রসিকতা করে ওই জিন জিনকে জিজ্ঞাসাবাদ করতাম, অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতাম, তোমাদের মাদ্রাসা আছে, আমাদের যেমন মাদ্রাসা আছে, তোমরা কোথায় পড়াশোনা করো, কি শিখো, ইসলাম কিভাবে শিখলে, ইত্যাদি সব কথাবার্তা জিজ্ঞেস করতাম। ওর মধ্যে একদিন মনে হলো যে জিনকে জিজ্ঞেস করি যে আমার টুপিটা তো হারিয়ে গেছে, আমি নিজে জিজ্ঞেস করছি, আর সাথী বন্ধু আমার এক বছর নিচে পড়তো, সে ছেলেটি ওই যে ছেলে কে জিন ধরেছিল, জিজ্ঞেস করছি আচ্ছা বলো তো তুমি, তুমি তো অনেক কথাই বলছো, আর তোমার তো অনেক খোঁজ খবর না কি রাখো, বলো তো আমার টুপিটা হারিয়ে গেছে, কয়েকদিন থেকে আমার টুপি নেই, বিনা টুপিতে নামাজ পড়তো, যে একটি টুপি মাত্র, আজকালকার জামানার মতো এত পয়সা তখন ছিল না, তো টুপিটা কোথায় আছে বলো, সে বলছে আপনার টুপি নিয়ে গেছে, আপনার টুপি মাদ্রাসার বাইরে চলে গেছে, মাদ্রাসায় নেই। কয়েকদিন পরে মসজিদে নামাজ পড়তে গেছি, মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি যে মসজিদেই এক কোণাতে পড়ে আছে টুপি, মাদ্রাসার বাইরে টুপি যায়নি, মিথ্যা সাব্যস্ত হলো কি হলো না, মিথ্যুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনেরা চরম মিথ্যুক, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, আয়াতুল কুরসি যখন ফজিলত বলেছিল আবু হুরায়রা হাদিসে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ বড় হাদিস আছে, আয়াতুল কুরসির যে ফজিলত এটা শয়তানে শিখিয়েছে, চোর শয়তান যে যাকাতের খেজুর চুরি করতে এসেছিল মসজিদে নববীতে, জানেন, তাহলে জিন শয়তানও চুরি করে, জিন শয়তানও চুরি করে। কয়েকদিন আগে এক লোক জিজ্ঞেস করছে যে আমার বাড়িতে যা কিছু রাখি চুরি হয়ে যায়, খাবার রাখি খাবার পাই না, অলংকার রাখি অলংকার চুরি হয়ে যায়, টাকা রাখি টাকা কমতে থাকে, ঘটতে পারে, জিন শয়তানও চুরি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন, আল্লাহ নবী তাকে পাহারাতে রেখেছেন যে এই যাকাতের খেজুর আছে গরিব মিসকিনকে বিতরণ করতে হবে, দেখাশোনা করো। রাত্রে এসেছে আর এসে তার বস্তা ভরছে, বস্তা ভরছে মানুষের রূপ ধরে ধরে নিয়েছেন। একদিন ধরলেন, প্রথম রাত ধরলেন, খুব কান্নাকাটি শুরু করলো যে গরিব মানুষ, ছেলে মেয়ে অভাবে আছে ইত্যাদি। সেদিন মায়া হয়ে গেল, ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন ওই রকমই, তাও খুব কাকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করলো, সেই দিনও ছেড়ে দিলেন নবর রাজিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক দিন কিন্তু ফজরের নবী জিজ্ঞাসা করছেন যে বলো আজকে তোমার কি অবস্থা, পাহারা ঠিকভাবে পাহারা দিয়েছো তো? বলছি ইয়া রাসূলুল্লাহ পাহারা দিয়েছি, কিন্তু একটা চোর এসেছিল আর চোর খুব কান্নাকাটি যখন শুরু করলো আজকে ছেড়ে দিলাম। নবী সাল্লাহ বললেন যে আজকে ছেড়েছে, প্রথম দিন, আবার আসবে দ্বিতীয় দিন এসেছে। দ্বিতীয় দিন ওই রকম মায়া হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন যখন ধরেছে বলছে আর ছাড়বো না, একদিন হয় দুই দিন হয় তিন দিন আর ছাড়বো না, আজকে তোমাকে ধরে নবী সাল্লাহ সামনে হাজির করবো আর তোমার হাত কাটা যাবে। আবহের কিন্তু ভাবছেন কোনো মানুষ চোর আছে, জিন চোরের কথা ভাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তৃতীয় দিন কেমন করে ছাড়লেন আবু হুরাইরা, সেদিন ছাড়বেন না, কিন্তু ছাড়তে রাজি না, ছাড়তে রাজি না। দেখলো জিন, দেখলো যে আর তো ছাড়বে না, কেঁদে কেটে আর কোন রকম মুক্তি হবে না, রেহাই হবে না। ত্যাগ কাজ করি আবু হুরাইরা, তোমাকে একটা জিনিস শিখিয়ে দেবো, তুমি ছাড়বে? আয়াতুল কুরসির ফজিলত, আয়াতুল কুরসি যদি তুমি রাত্রে পড়ে নাও তো লামি আজাল আলাইকা মিনাল্লাহি হাফেজুন ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন। যেই রাত্রে তুমি আয়াতুল কুরসি পড়ে শুইবে সেই রাত্রে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার হেফাজতকারী নিযুক্ত থাকবেন আর শয়তান তোমার কাছেও আসতে পারবে না। এটা কে শিখিয়েছিল? শয়তান শিখিয়েছিল। আবু হুরায়রা দেখলো যে যাক, যখন শিখের চোরে যখন বিদ্যা শিখাইলো তো ওস্তাদ, তো ওস্তাদকে একটু সম্মান করতেই হবে, চোর হইলেও। তো এসে ওস্তাদকে ছেড়ে দিল, চোর ওস্তাদ, জিন শয়তান চোর ওস্তাদ ছেড়ে দিলেন। নবী করিম সাল্লামের সাথে ফজরে দেখা, ইয়া রাসূলুল্লাহ আজকেও চোর এসেছিল, কিন্তু চোরকে তো ছাড়তাম না, আপনার কাছে নিয়ে আসতাম, কিন্তু চোর একটা ভালো কথা শিখিয়েছে, আয়াতুল কুরসির ফজিলত। তখন নবী সাল কি বলেছে, সাদা কাকা ওয়া হুয়া কাযুবুন, কথা সত্য বলেছে কিন্তু সে মিথ্যু। মানে আয়াতুল কুরসির যে ফজিলত বলেছে সেটা সত্য, কিন্তু জিন শয়তান হচ্ছে চরম মিথ্যু। কাযুবুন বলেছেন মুবালাগা, সে চরম মিথ্যু। তো কি জন্য এই কথা বললাম, মিথ্যুক তো গণকরা মিথ্যুক বলে, এখান থেকে এদিকে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিনেরা তো ওই টুপি সম্পর্কে মিথ্যা কথা বলেছে। তো জিনদের মাধ্যমে তো গণকরা কিছু বিদ্যার দাবি করে আর মিথ্যা কথা বলে, জিনেরাও মিথ্যা তত্ত্ব দেয়, ওই গণককে এসে জিনও মিথ্যা কথা বলে। যখন ঈশ্বরী করেছে, আমার জন্য জবাই করেছে, আমার জন্য সাদা মরুগ করেছে, আমার জন্য কালো খাসি করেছে, আমার জন্য যখন মাজারে গেছে আমি বলেছি অমুক মাজারে যাও, অমুক মাজারে গিয়ে খাসি মরুগ জবাই করো ইত্যাদি, অমুক কবরের মাটি নিয়ে এসো, মাজারের মাটি নিয়ে এসো ইত্যাদি, এইসব যখন আমার শুনেছে তা আমাকে তো কিছু করতে হবে, মিথ্যা হইলেও তো কিছু করে দিতে হবে। তো তিনটি অবস্থা বললাম কিন্তু গণক কাছে যাওয়ার, একটা হচ্ছে গণককে লাঞ্ছিত করার জন্য, সেটি জায়েজ শুধু রয়েছে, আর বাকি লাঞ্ছিত করার উদ্দেশ্য যদি না হয়, জানার উদ্দেশ্যে যান তবু 40 দিনে নামাজ কবুল হবে না, বিশ্বাস যদি করেন তো কাফের হয়ে যাবেন। এই হাদিসে বলছেন লাম তুকবাল্লাহু সলাতু আরবাইনা ইয়াওমান, 40 দিনের নামাজ কবুল হবে না, 40 দিনের নামাজ কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদঘর সম্পর্কে বলেছেন হাদিস, যে ব্যক্তি মদ খাবে তার 40 দিনের নামাজ কবুল হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মান আতা কাহিনান, যে ব্যক্তি গণকের কাছে আসলো, ফাসাদাকাহু বিমা ইয়াকুল, এবং যা সে বলল তা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে তার সাথে সে কুফরি করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাজিল হয়েছে, আল কোরআন, তো আল কোরআনের সাথে কুফরি করলো, অর্থাৎ কোরআনকে অস্বীকার করলো। সে মুসলিম না কাফের? সে কাফের। কি জন্য কাফের, কি করে কোরআনকে অস্বীকার করলো? যে ব্যক্তি কোরআনের একটি অংশকে অস্বীকার করলো সে সবটাকে অস্বীকার করলো, কারণ সবগুলি আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী। সেই ব্যক্তি অস্বীকার করলো গায়েবের আয়াতগুলি, যে গায়েবের আয়াতগুলিতে বলা আছে একমাত্র আলেমুল গায়েবকে আল্লাহ পাক, আলেমুল গায়েবে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, গায়েব সম্পর্কে আল্লাহ পাক কাউকে জ্ঞান দেন না, তবে যাকে ওহির মাধ্যমে যতটুকু জানিয়েছেন সবকিছুই জানার ক্ষমতা দেননি, চাবি দিয়ে দেওয়া হয়নি যে দরজা খুলে সবকিছু আমি দেখে নেব, কোথায় কি আছে না আছে, কখন কি হবে না হবে। রাওয়াহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদের। তাই দুটি অবস্থার হুকুম চলে আসলো এখানে, যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে, যে কোরআনের সাথে কুফরি করলো সে আল্লাহর সাথে কুফরি করলো, কারণ আল্লাহর বাণী। সেই ব্যক্তি আখেরাতের সাথে কুফরি করলো, সেই ব্যক্তি ইসলামের সাথে কুফরি করলো, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। সুতরাং গণককে বিশ্বাসকারী হচ্ছে কাফের, গণককে যে বিশ্বাস করে সেই কাফের। তাহলে গণক কি? গণক কাফের মুশরিকের কোনো সন্দেহ নেই, কারণ সে এত শিরক করে, শিরক করার মাধ্যমে সব করে, জিনকে রাজি করে, আর সেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করে, এই জন্য কাফের। কোরআন সম্পর্কে আল্লাহ পাক নাজেল করার কথা বলেছেন বহু জায়গায় কোরআনে, তাই না? নাজেল হওয়ার কথা বলেছেন, নাজেল ওপর দিক থেকে হয় না নিচের দিক থেকে, দুনিয়াতে কোনো জায়গায় শুনেছেন যে নিচের দিক থেকে নাজিল হয়? নাজিল মানে কি? শব্দ আরবি, বাংলায় অবতীর্ণ হো, অবতীর্ণ নিচের দিক থেকে উপরে নাই, উপর দিক থেকে নিচের দিকে আসে। তো কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তাহলে আল্লাহ কোথায়? চিন্তা করেন তাহলে। কি জন্য বললাম, আমাদের দেশের একশিন আলেমরাও পথভ্রষ্ট হয়ে গেছে, বলে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সব কিছুতেই বিরাজমান, তাহলে নাজিল কোথায়? ভাই আল্লাহ তো এখানে সেখানে আছেন, তো নাজিল কোথায়? নাজিল তো উপর দিক থেকে হয়। আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন, তাকে বলছেন ওয়ানজালনা মিনাস সামায়, আমি নাজিল করেছি, তাহলে বৃষ্টি উপর থেকে আসে। আল্লাহ যখন কোরআন নাজিল করেছেন তার পক্ষ থেকে, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক সৃষ্টির ঊর্ধ্বে আছেন, সৃষ্টির উপরে আছেন, সবকিছুর উপরে আল্লাহ পাক আছেন। এই জন্য আল্লাহ পাকের গুণ হচ্ছে আলা, সর্বোচ্চ। তিনি সাব্বাহ ইসমা রব্বিকাল আলা, তসবিহ করছেন সেজদায়, সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ মহান, সর্বোচ্চ রব, সর্বোচ্চ রব। আর বলছেন আল্লাহ সর্বস্থানে বিরাজমান, আমাদের মাঝে সবকিছুতেই বিরাজমান, কেমন কুফুরি কথা! তাহলে এই আনজালা শব্দ নাজিল হওয়া, কোরআন নাজিল হওয়ার কথাটাই যদি আমাদের দেশের আলেমরা বিদাতীরা বুঝে নিত, তাহলে এই কথা কোনদিনই বলতো না, ইসলাম বিরোধী কথা যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতে বিরাজমান, বা মুমিনের কলবে কলবে আল্লাহ, এইসব কুফুরি কথাবার্তা বলতো না, আল্লাহ উপরে রয়েছে। ওয়ালিল আরবাত ওয়াল হাকিম, চারটি হাদিসের কিতাবে রয়েছে, চারটি হাদিসের কিতাব অর্থাৎ আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আর মুস্তাদরাক হাকিমে রয়েছে। ইমাম হাকিম রহমতুল্লাহ বলেছেন সহিহুন আলা শর্তিহিম, এই হাদিসটি সহি বুখারী এবং মুসলিমের শর্তের উপর, মানে তাদের যে শর্ত ছিল, শক্ত শর্ত হাদিসের সহি জাইফের ক্ষেত্রে, সেই শর্ত সাপেক্ষ হাদিস সহি। তার মতে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত মান আতা আররাফান, আরেকটি হাদিস, তাতে কি রয়েছে, যেই ব্যক্তি আররাফের কাছে আসলো, আউ কাহিনান, অথবা কাহিনের কাছে আসলো। আররাফ মানে অগণক, আর কাহিন মানে অগণক, কিন্তু আরবি ভাষায় বিভিন্ন নাম রয়েছে, মুনাজ্জিম রয়েছে, রাম্মাল রয়েছে, এগুলির নাম হচ্ছে, আসছে নামগুলি সব একসাথে, পার্থক্য আছে কিনা না প্রতি শব্দ, এই নিয়েও ইখতিলাফ রয়েছে উলামায়ে কিরামদের। ফাসাদ্দাক হবে মায়া কোল, এবং তারা বিশ্বাস করলো তাদের কথা, ফাকাদ কাফার বেমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লামের উপর যা নাজিল হচ্ছে তার সাথে সে কুফরি করলো। মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে, সহি সনদে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মিসাল এইরকমই হাদিস মওকুফ, কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য হিসাবে পেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেননি। ওয়ান ইমরান ইবনে হুসাইন মারফুয়ান, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মারফু হাদিস, লাইসা মিন্না, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, লাইসা মিন্না, আমার দলভুক্ত নয়, মানে নবীর উম্মত নয়। তাহলে মান তাতাইয়ারা, যেই ব্যক্তি কুলক্ষণ নেবে বা কোনো কিছুকে অলক্ষী মনে করবে, আও তোতাইয়ারা লাহু, অথবা তার জন্য কুলক্ষণ নেওয়া হবে, যে ভালো লক্ষণ হচ্ছে না মন্দ লক্ষণ একটু আমার পরীক্ষা করে দেখেন তো, ভাগ্যটা পরীক্ষা করে দেখেন তো, এরকম করলো, নিজের জন্য করলো অথবা অন্যের জন্য করলো। জাহিলি যুগে তারা তীর বের করত, তীরের আপনার প্যাকেট থেকে তীর বের করত, আর তীরগুলোতে লেখা থাকতো ইফাল, কাজ করাও করো, আর একটা লাতাফাল, কাজ করিও না, অথবা কাজ করলে অসুবিধা নেই, লেখা থাকতো। চোখ বন্ধ করে বা কাউকে বলতো যে একটা তীর বের করো তো, আমি যাচ্ছি সফরে, বিদেশে যাচ্ছি, আমার বিদেশ যাওয়া শুভ হবে কি হবে না একটু দেখো তো। তো যেই ব্যক্তি বের করতে বললো, ভাগ্য নির্ণয় করতে বললো, আর যার জন্য ভাগ্য নির্ণয় করা হলো বা যে করলো আর যার জন্য করা হলো, দুইজনই নবী করিম সাল্লামের দলের মধ্যে নয়, অন্তর্ভুক্ত নয়, দলের অন্তর্ভুক্ত নয়। আও তাকাহানা, অথবা গণকের কাজ করলো, আও তুক্কো হেন আল্লাহ, বা তার জন্য গণকের কাজ করা হলো, একজন লোক গণকের কাছে গেল, আমার জন্য এটা একটু গণে দেখেন, আমার ভাগ্যটা দেখেন, বা আমার এই এই ঘটনা ঘটেছে এই সম্পর্কে আপনি দেখেন কিছু। আও সাহারা, অথবা যে ব্যক্তি জাদু করলো, আও সোহের আল্লাহ, জাদু করা হলো তার জন্য, জাদু করলো মানে যে জাদুর পেশা করে, আর জাদু করা হলো তার জন্য, না উল্টো হইল, উল্টো হইল, জাদু করলো যে ব্যক্তি জাদু করছে, একটা লোককে জাদু করছে কেউ, আর সোহের আল্লাহ তার জন্য জাদু করা হইল, তলব করলেন জাদুকরের কাছে গিয়ে যে অমুক লোক আমার শত্রু তাকে একটু জাদু করে দেন, তার জন্য জাদু করা হইল। এরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়, উম্মত থেকে খারিজ, বহিষ্কৃত। অমান আতা কাহেনান, এবং যে ব্যক্তি গণকের কাছে আসবে, ফাসাদ্দা কাহবে মা ইয়াকুল, এবং তার কথাগুলি বিশ্বাস করবে, ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল হয়েছে তার সাথে সে কুফরি করলো। রাওয়াহুল বাজ্জার বিসানাদিন বিসনাদিন জাইয়্যিদ, উত্তম সূত্রে ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। তাহলে এই হাদিস মুসলিমে রয়েছে, তারপরে আপনার আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আরো বেশ কিছু কিতাবে রয়েছে। ওয়ারাওয়াত তাবারানি, তাবারানি তো রয়েছে ফিল আওসাত, ইমাম তাবারানির তিনটি কিতাব রয়েছে, তাবারানির একটি রয়েছে মোজাম কবির, একটি মোজাম আওসাত, একটি মোজাম সাগির, এই জন্য আওসাত মানে মধ্যম যেটি, আর সবচেয়ে বড় যেটি কিতাব কয়েক খণ্ডে রয়েছে ওটি হচ্ছে আল মোজামুল কবির। বেসনাদিন হাসান, হাসান সূত্রে বর্ণনা করেছেন মিন হাদিস ইবিন আব্বাস, আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তাআলা আনহু সাহাবি থেকে, তবে হাদিসটা সংক্ষেপ করেছেন, ওমান আতা আর্রাফান ইলা আখির, এটুকু বর্ণনা করেননি, মানে আগের হাদিসটি যেমন আপনি হোসেনের সেটি ইবিন আব্বাস রাজি আল্লাহ তাআলা আনহুমা বর্ণনা করেছেন। তো এইভাবে দেখা গেল যে বিভিন্ন সাহাবায়ে কিরাম এই হাদিস বর্ণনা, ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আবদুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বর্ণনা করেছেন। কালাল বাগুবি, ইমাম বাগুবি ইনি একজন মুফাসসির ছিলেন, প্রসিদ্ধ তার তাফসির রয়েছে, ইমাম বাগুবির তাফসির বাগুবি বলে মশহুর রয়েছে ছাপা তাফসির। তিনি বলছেন আর্রাফ কাকে বলে আর কাহেন কাকে বলে, তিনি পার্থক্য করেছেন। তাহলে এই শব্দগুলি সম্পর্কে, যে শব্দগুলি আরবিতে রয়েছে গণকের ক্ষেত্রে, সেগুলি সম্পর্কে কয়েকটি মত আছে। একটি মত হচ্ছে সবগুলি প্রতিশব্দ, প্রতিশব্দ বুঝেন তো না, প্রতিশব্দ, প্রতিশব্দ মানে শব্দ একাধিক কিন্তু অর্থ হচ্ছে এক, অর্থ এক। তো তাহলে কাহেন মানেও গণক, আর আর্রাফ মানেও গণক, আর রাম্মাল মানেও গণক, আর মোনাজ্জেম মানেও গণক, সবগুলি গণক। আর কেউ বলেছেন না পার্থক্য আছে, কেউ অতীতের সংবাদ বলে, অতীতে যা ঘটে গেছে সে সম্পর্কে বলে, হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে বলে, আর কেউ ভবিষ্যৎ সম্পর্কে বলে, কেউ নক্ষত্র দেখে বলে গণকের পেশা, কেউ আপনার আপনার বালিতে বা জমিনে মাটিতে রেখা টেনে বলে, এই বিভিন্ন অবস্থা বিভিন্ন নাম, যে যেমন ভাবে বলে সেইভাবে নামগুলি হয়। তো বলছেন যে কাহেন আর্রাফ কাকে বলে, আল্লাযী ইয়াদ্দাই মারিফাতাল উমূর, যেই ব্যক্তি দাবি করে ওই গণককে বলা হয়, যে ব্যক্তি দাবি করে যে সে অদৃশ্যের কথা জানে, বিমুকাদ্দামাতিন বেশ কিছু তার মন্ত্রতন্ত্র দিয়ে, ইস্তাদিল্লু বিহা আলাল মাসরুক, যা দিয়ে সে প্রমাণ করতে চায় যে চুরি করা বস্তু আছে কোথায়, যে বস্তু চুরি হয়েছে তা আছে কোথায়, ওয়া মাকান আদাল্লা, বা হারিয়ে যাওয়া বস্তু আছে কোথায়, ওয়া নাহু যালিকা, এইরকমই ছেলে রাগ করে চলে গেছে আছে কোথায়। অকিল, আর কেউ কেউ বলেছেন হুয়াল কাহেন, যে আর্রাফ সে হচ্ছে কাহেন, যেমন বললাম প্রতিশব্দ, কাহেন আর আর্রাফ একই কথায়। আবার কেউ বলেছেন ওয়াল কাহেন হুয়াল্লাযী ইউখবিরু আনিল মুগাইয়্যিবাতি ফিল মুস্তাকবাল, কাহেন ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি ভবিষ্যতের অদৃশ্যের কথা বলেন, ভবিষ্যতে কি হবে, আগামী বছর কি হবে, তার পরের বছর কি হবে, আগামীতে কোন দেশে যুদ্ধ লাগতে যাচ্ছে, অতীতে জানলাম যে আফগানিস্তানে হইল, তার আগে কুয়েত আর এরাকে হইল, তারপরে এরাকে হলো, চলছে ফিলিস্তিনে চলছে, আগামীতে কোথায় কোথায় হবে, ইত্যাদি ইত্যাদি যে কোনো রকম কথাই হোক না কেন, ভবিষ্যৎ সম্পর্কে যেই ব্যক্তি কোনো সংবাদ দেয় আর বলে যে অদৃশ্যের কথা ভবিষ্যতের আমি জানি, তাকে কাহেন বলা হয়। আবার কেউ কেউ বলেছেন যে কাহেন ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি মনের কথা বলে, আসছে একজন, তাকে বলছে আপনার, আপনি কি উদ্দেশ্যে এসছেন, বলবো আপনি অসুস্থ আছেন ওই জন্য এসছেন, আপনার রোগের চিকিৎসার জন্য, ভণ্ড পীরের এই সব কাজ করে, তো পীরতন্ত্রই হচ্ছে ভণ্ডামী, সুতরাং পীর মানে ভণ্ড। তো পীরেরা অনেক সময় ভেলকি বাজি লাগাবার জন্য, মরিদের সংখ্যা বাড়ার জন্য, মরিদকে একেবারে হতভম্ব করার জন্য বলে, আচ্ছা রাজশাহী থেকে এসছেন, আপনার এই সমস্যা, তো একেও কাহিন বলে। তাহলে এই রকম যারা ভবিষ্যৎ বাণী করে অথবা মনের কথা বলতে পারে যে কি মন নিয়ে এসছেন, কি উদ্দেশ্যে এসেছেন, তারা হচ্ছে কাহেন গণক, তারা পীর নয়, ওলি নয় আল্লাহর, তারা হচ্ছে ওলি ও শয়তান, শয়তানের ওলি, তারা হচ্ছে গণক। অকিলা, এবং কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন, আল্লাযী ইউখবিরু আম্মা ফিল যমীর, মনে অন্তর, যমীর মানে হচ্ছে কলব, কলবে মনে যা আছে, মনের কথা সম্পর্কে যে বলে, বলার দাবি করে যে আমি বলতে পারি তোমার মনে কি আছে, কি উদ্দেশ্য নিয়ে এসছো তুমি, সে ব্যক্তি হচ্ছে কাহেন গণক। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাল আবুল আব্বাস ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, আল আর্রাফ ইসমুল লিল কাহেন, আর্রাফ হচ্ছে গণকেরই কাহেনেরই এক নাম, মানে প্রতিশব্দ। ওয়াল মুনাজ্জিম, এবং যে ব্যক্তি নজুম মানে হচ্ছে তারকা, নজম ওর জমা হচ্ছে বহুবচন হচ্ছে নজুম, তো মুনাজ্জিম যে ব্যক্তি তারকা দেখে ভবিষ্যৎবাণী করার দাবি করে যে আমি তারকা দেখে বলতে পারি কখন কোনখানে কোন তারা থাকে, কখন কোন তারা উঠে ডুবে, ওইসব দেখে আমি ভবিষ্যৎবাণী করতে পারি। ওয়ার রাম্মাল, এবং জমিনে রেখা টেনে যারা বিভিন্ন ভবিষ্যৎবাণী করার দাবি করে, এই সবগুলির নাম হচ্ছে কাহেন। তাহলে কাহেন শব্দটি হচ্ছে ব্যাপক শব্দ, আর এগুলি হচ্ছে বিশেষ বিশেষ শব্দ, সবগুলিকে সামিল। তাহলে তাহলে তিনি আম এবং খাসের পার্থক্য করলেন, যে কাহিন শব্দটি হচ্ছে ব্যাপক আম, আর এই শব্দগুলি হচ্ছে যে ব্যক্তি তারকা দেখে বলে সে মোনাজ্জেম, যে ব্যক্তি রেখা টেনে বলে সে ব্যক্তি হচ্ছে রাম্মাল, আর যে ব্যক্তি হয়তো অতীতের কথাবার্তা বলে তাকে আর্রাফ, ইত্যাদি মনের কথা বলে তার নাম আর কিছু হয়তো এইভাবে, কিন্তু কাহিন শব্দটি হচ্ছে আম। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই মানুষকে যে ইনসান শব্দটি, ইনসান মানে মানুষ, মানুষ শব্দ হচ্ছে আম, মানুষ শব্দ হচ্ছে, এ মানুষের মধ্যে আছে পুরুষ আর নারী, তাহলে পুরুষকেও মানুষ বলবেন, ইনসান বলবেন, আর মহিলাও ইনসান, মহিলা কি ইনসান নাই, মহিলাও ইনসান। তাহলে রাজুলুন ইমরা দুটি হচ্ছে খাস ইনসানের তুলনায়, ইনসান ওপরে দুই ভাগে ভাগ করলেন রাজুলুন ইমরা, আবার রাজুলুন ইমরাকে কয়েক ভাগে বা বিভিন্ন রকম ভাগ করতে পারেন, এশিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান, আমেরিকান, আবার এশিয়াকে আবার কয়েক ভাগে ভাগ করতে পারেন, যতগুলি দেশ এশিয়াতে আছে ভাগ করতে পারেন, আবার রং বর্ণের দিক দিয়ে ভাগ করতে পারেন, সাদা, হ্যাঁ, শ্যামলা, কালো, সবগুলি কিন্তু মানুষ, খাস খাস হতে যাচ্ছে, কেউ বেটে খাটো লম্বা ইত্যাদি, শিক্ষিত অশিক্ষিত সব মানুষ, সবাই মানুষ। তো আম এবং খাসের পার্থক্য করেছে, বলছেন যে এইরকম যতগুলি নাম রয়েছে, যারা কোন বিষয় সম্পর্কে জানার দাবি করে সেই সম্পর্কে কথা বলে, বেহাজির তরুক এই রাস্তাগুলি, এই পদগুলি অবলম্বন করে। সাহাবি আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুমার একটি বক্তব্য রয়েছে এই গণকদের সম্পর্কে। গণকদের আরেকটা তরিকা হচ্ছে যে আবজাদ হাওয়াজ হুত্তির যে সংখ্যাগুলি আলিফে এক, বায়ে দুই, জিমে তিন, আর দালে চার, কোনটায় চল্লিশ, কোনটায় পঞ্চাশ, কোনটায় হাজার, এই কায়দা বাগদাদের শেষে নম্বরগুলি আছে, নাম্বার বের করে সেগুলি এমনি যদি কারো নামের সংখ্যা বের করতে চাই অসুবিধা নেই, কোরআনের সংখ্যা বের করবে না। যেমন কোরআনে আবার নকশা আছে না, সুরা ফাতিহার নকশা, সুরা বাকারার নকশা, আমাদের দেশের কোরআনগুলিতে নকশা করা আছে, এটা জায়েজ নয়। আল্লাহর বাণীকে সংখ্যায় নিয়ে আসা জায়েজ নয়, কারণ এটি একটি বড় বিধাত, বরং এর চাইতে বড় বিপদ নিয়ে আসতে পারে, যে আপনি কোরআনকে বিকৃত করলেন। আপনি বলুন তো দেখি, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে 786 বলে তো কাজ চলবে নাকি? কাজ চলবে? খেতে বসছেন আর বিসমিল্লাহ না বলে বলছেন 786 শুরু করলেন খাওয়া, 786 পান করা শুরু করলেন, গাড়ি স্টার্ট দিলেন বললেন 786 করেন না কেন বিদাতিরা এগুলো? তাহলে 786 শুধু দোয়া তাবিজে, দোয়া তাবিজে লাগে, ওই ক্যালেন্ডারে লাগে 786, বাসে লিখা থাকে, গাড়িতে লিখা থাকে, হ্যাঁ, চিঠিতে আবার 786 না হয় এলাহি ভরসা, এসব কেন? ওখানে কেন বিসমিল্লাহ নেই? খাওয়ার সময় কেন এটা এলাহি ভরসা না, এলাহি ভরসা খাওয়া শুরু করেন? বড় অজ্ঞতা রয়েছে আমাদের সমাজে। চিঠিতে সুন্নত বিরোধী লিখবে, বিসমিল্লাহ লিখবে না, হয় এলাহি ভরসা, এলাহি ভরসা রাখলে শিরক হবে না কিন্তু সুন্নতের খেলাফ হবে, বাকি 786 তো শিরক, কারণ 786 আসল অঙ্ক 19 নম্বরে না, 19টা বের করেছে তো না, একটা আলিফ ছেড়ে দিয়েছে, তাতে এক নম্বর কমিয়ে দিয়েছে, আসল যদি অঙ্ক বের করতে হয় তার, তাহলে 787 হবে, 786 হবে না, 786 অঙ্ক বের করে দেখা গেছে যে হরে কৃষ্ণর অঙ্ক বেরিয়েছে, হরে কৃষ্ণ। তাহলে কত হিন্দুরা চালাকির সাথে মুসলিম সমাজে শির কুফরি তাদের হরে কৃষ্ণ ঢুকিয়ে দিয়েছে, যারা 786 লিখে মুসলিমদের বাড়িতে, মুসলিমদের গাড়িতে, মুসলিমদের কাজে কর্মে, মুসলিমদের কিতাবে, তারা যেন হরে কৃষ্ণ লিখে, তাহলে মুশরিক হইল না হইলো না বলুন দিদি, মুশরিক। তাহলে আবজাদ হাওয়াজ হুত্তির নম্বর বের করার মানে এই না যে আপনি কোরআনের নম্বর বের করবেন, বিসমিল্লাহ নম্বর বের করবেন, আউযুবিল্লাহ নম্বর বের করবেন, কিন্তু যদি আপনি কোনো ক্ষেত্রে সংকেত হিসেবে আপনার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে লাগান, তাহলে লাগাতে পারেন। অলমাইকের আমরা এরকম করতেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইর জন্মদিবস, মৃত্যু দিবস, আর আপনার তার বয়স সম্পর্কে একটি কবিতা আছে, যেই কবিতাতে ওই শব্দের অঙ্ক দিয়ে, শব্দের অঙ্ক দিয়ে তাই করেছে, মিলাদুহু সিদকুন ওয়া মুদ্দাতু উমরিহি ফিহা হামিদুন ওয়ান কাযা ফি নূরি, কবিতাতে আছে মিলাদুহু সিদকুন, তার জন্ম হয়েছে সিদকুন, সাদ দাল কাফের নম্বর বের করেন তাহলে জন্মদিবস বেরিয়ে যাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওয়া মুদ্দাতু উমরিহি, তার বয়স কত ছিল, বয়স হবে হামিদুনের, হা মিম ইয়া দালের অঙ্ক বের করলে তার বয়স বেরিয়ে যাবে, ওয়ান কাজা ফি নূরি, এবং তার ইন্তেকাল হয়েছে নূর, নুন ওয়াও রার অঙ্ক বের করলে তার ইন্তেকাল বেরিয়ে যাবে। তো ওলামারা এরকম করেছেন, এইরকমই যদি আপনার নামের, আপনার নাম হেলাল, হেলালের কত অঙ্ক হয় আপনি বের করে রেখেছেন কোন জায়গায় সংকেতে, অনেক সময় দেখছেন যে হেলাল নাম দিয়ে যদি চিঠি লিখি তো আমার অসুবিধা হইতে পারে, অনেক কথাই লিখছি যেগুলি কথায় জালেম সরকারের কাছে ধরা খেতে পারে, অথবা জালেম কোন ব্যক্তির কাছে, অথবা আমার চিঠিকে মেরে দিতে পারে। আমি চিঠিতে ফর্ম এত অঙ্ক, ফর্ম হচ্ছে 530, 530 খুঁজে পড়া কোথায় 530 আছে না আছে, তো অসুবিধা নেই। কিন্তু এগুলিকে যদি আবার গণকের কাজে লাগানো হয়, জ্যোতিষীর কাজে লাগানো হয়, তাহলে সেগুলি জায়েজ নয়, শির কুফুরি। যেমন কোরআনের নকশা বানানো হয়, সুরার নকশা বানানো হয়, তাহলে শির কুফুরি, জায়েজ নয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফি কওমিন, ওই লোকদের সম্পর্কে, ওই জাতি সম্পর্কে, সম্প্রদায় সম্পর্কে, ইয়াকতুবুন আবাজাদ, মানে আবজাদ হাওয়াজ হুত্তি যারা লিখে, সংক্ষেপে তিনি বলেছেন আবজাদ হাওয়াজ হুত্তি লিখে, লিখার সাথে সাথে লিখে ওই এদিকে একদিকে লিখে, ওয়ান জরুন ফিন নজুম, এবং তারকার দিকে তাকায়, লিখছে এদিকে আর তারকার দিকে তাকাচ্ছে। আর যারা কাস্টমার এসেছে গণকের কাছে, তাদেরকে বোঝাচ্ছে যে দেখো আমি কিন্তু তোমার ভাগ্য নির্ণয় করছি, তোমার ভাগ্য পরীক্ষা করছি, আমি আমি জানছি তোমার সম্পর্কে। তিনি মন্তব্য করেছেন তাদের সম্পর্কে যারা আবজাদ হাওয়াজ হুত্তির নম্বরকে ব্যবহার করে গণকের পেশায়, মা আরা মান ফালা যালিকা লাহু ইনদাল্লাহ মিন খালাক, আমি মনে করি না যে আল্লাহর নিকটে তার কাছে তার জন্য কোনো অংশ আছে। আল্লাহর কাছে সে কিছুই পাবে না, অর্থাৎ জান্নাত পাবে না, আল্লাহর কাছে কোনো শান্তি পাবে না, কবরে শান্তি পাবে না, আল্লাহর কাছে তার ইমান নেই, কুফ কাফের হয়ে গেছে সে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাহলে গণক সম্পর্কে মন্তব্য করেছেন আল্লাহর কাছে তাদের কোনো অংশ নেই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়া চায়, টাকা চাই, পয়সা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, নামাজ চায় না, রোজা চায় না, হজ চায় না, ইমান চায় না, আমল চায় না, আখিরাত চায় না, জান্নাত চায় না, কিচ্ছু চায় না, শুধু দুনিয়া চায়। তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন, কি বলেছেন, ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশ নেই, কিছুই পাবে না তারা, না কুল সিরাত পার হইতে পারবে, না জান্নাত পাবে, না নবীর সুপারিশ পাবে, না হাউজে কসারের পানি পাবে, কোনো কিছুই পাবে না। যারা এই গণকের কাজ করে, আবজাদ হাওয়াজ হুত্তি ব্যবহার করে এবং তারকা দেখে, তাদের আখেরাতে আল্লাহর কাছে কোনো অংশ নেই। লেখক বলছেন মাসলা মাসাইল গুলিতে যেগুলি আলোচনায় চলে এসছে, তার মধ্যে একটি বলছেন যে একজন লোক যদি গণককে বিশ্বাস করে, তার এই গণকের প্রতি বিশ্বাস এবং কোরআনের প্রতি ইমান একত্রিত হতে পারে না। যদি কেউ গণককে বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তি কোরআনে বিশ্বাসী নয়, কাফের সে। আর যদি কোরআনে বিশ্বাসী হয়, তাহলে সে গণকের কাছে যেতে পারে না, গণকে বিশ্বাস করতে পারে না। দ্বিতীয় মাসলা বলছেন আত্তাসরিবি আন্নাহু কুফরুন, গণকের কাছে যাওয়া বা গণকের পেশা, এগুলি হচ্ছে কুফরি কাজ, কাফের হয়ে যাওয়া কাজ। উল্লেখ করা হলো যে ব্যক্তি ভবিষ্যৎবাণী করে তার কথা উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি কোনো কিছুকে কুলক্ষণ মনে করে, অলক্ষ্য মনে করে, তার কথা এখানে উল্লেখ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়, যে জাদু করবে অথবা যাকে যার জন্য জাদু করা হবে তার সম্পর্কে যে সব শাস্তির কথা বলা হইল, আবজাদকে যারা গণকের কাজে ব্যবহার করে তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে লেখক বলছেন যে কাহিন আর আরাফে পার্থক্য আছে কিনা সে সম্পর্কেও এখানে কিছু কথা উল্লেখ করা হয়েছে। এর আগে জাদুর কথা উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে জাদুর বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে, তাই না? জাদুর হুকুম কি সেহরের? হ্যাঁ, যে জাদু, জাদুর একটা হচ্ছে দুনিয়ার হুকুম, এটা হচ্ছে আখেরাতের হুকুম, তাই না? আর একটা হচ্ছে দুনিয়ার শাস্তি, আখেরাতের শাস্তি। তো দুনিয়ার শাস্তির কথা বলা হয়েছে, দুনিয়ার হুকুম হচ্ছে যে জাদুকর হচ্ছে কাফের, জাদুকর কুফুরি কাজ, সুতরাং জাদুকর কাফের, আর আখেরাতে যেহেতু কাফের সেই জন্য চিরকাল জাহান্নামি জাদুকর। তো জাদুকরের হুকুম জানা হয়েছে, তাহলে জাদুর বাস্তব আছে, জাদু লাগে, জাদুর প্রতিক্রিয়া রয়েছে, এ কথাও জানা গেছে এর দ্বারা। তাহলে জাদু যদি কাউকে লেগে যায়, নবী সাল্লামকে জাদু করেছে ইহুদি, তাহলে অন্য কোন মানুষকে জাদু হইতে পারে, জাদুর প্রতিক্রিয়া হইতে পারে। জাদুর আল্লাহ এলাজের জন্য, চিকিৎসার জন্য সূরা নাস এবং ফালাক নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার জন্য। কাউকে যদি জাদু করে দেওয়া হয়, তাহলে এই জাদু কেমন করে দূর করব, জাদুর চিকিৎসা কেমন করে করব, এই বিষয়টি রয়েছে আমাদের সামনে, যাকে আরবি ভাষায় নসরা বলা হয়। নসরা, নাসারা মানে বিক্ষিপ্ত করে দেওয়া, জাদু লেগে গেছে, জাদুকে ছিন্ন ভিন্ন করে দেন, মানে দূর করে দেন। এই জন্য এই জাদুর এলাজ বা জাদু চিকিৎসার নাম আরবি ভাষায় প্রাচীন যুগ থেকে চলে আসে নুসরা বলা, সেহের বা জাদুকে দূর করা। এই জাদু দূর করার দুইটি তরিকা রয়েছে, একটি হচ্ছে ইসলামিক তরিকা, জায়েজ তরিকা, আর আরেকটি তরিকা হচ্ছে শিরকি তরিকা, কুফুরি তরিকা। শিরকি কুফুরি তরিকা কোনটি? জাদুকে জাদু দিয়ে বিতাড়িত করা, জাদুকে জাদু দিয়ে দূর করা, এ হচ্ছে শিরক। আর এতেই অধিকাংশ মানুষ লিপ্ত আছে। আমাদের দেশে জাদু হলে বা জিন ধরলে যাই এমন লোকদের কাছে, পুরুষ হোক আর মহিলাই হোক, এমন কবিরাজদের কাছে যায়, এমন ওঝাদের কাছে যায় যারা শিরকুফুরি ছাড়া অন্য কিছু করেন, শিরকুফুরি দিয়ে চিকিৎসা করে, জাদুর দ্বারা জাদুর চিকিৎসা করে। সুতরাং সেটি হচ্ছে শিরকুফুরি। ইমানের হেফাজত, জীবনের হেফাজত চাইতে বড় মনে রাখবেন, একটা হচ্ছে নিজের জীবনের হেফাজত। জাদুর দ্বারা মানুষ মরে যেতে পারে, মানুষের কোনো অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে, কারো চোখ নষ্ট হয়ে যেতে পারে, কারো বাকশক্তি নষ্ট বোবা হয়ে যেতে পারে, কারো হাত পা নষ্ট হয়ে যেতে, খোড়া হয়ে যেতে পারে, হতে পারে জাদুর দ্বারা, অসুস্থ রোগী হয়ে যেতে পারে ইত্যাদি। আর শির কুফরি করলে ইমান ধ্বংস হয়ে যাবে, কাফের মুশরিক হয়ে যাবে, চিরকালে জাহান্নামী হয়ে যাবে। হাত পা খোড়া হয়ে অন্ধ কানা হয়েও যদি বেঁচে থাকে আর যদি ইমানের অবস্থায় বেঁচে থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে। তাহলে কোনটির হেফাজতকে প্রাধান্য দিতে হবে? ইমানের হেফাজতকে। সুতরাং জাদুকে জাদু দিয়ে দূর করা যাবে না, যে কোনো অবস্থাতে হোক না কেন। কারণ কিছু আলেমরা এইরকম ফতোয়া দিয়ে থাকে যে যদি বাধ্য হয়ে যায় যে আমি এই চিকিৎসা করাতে পারছি না, অন্য কোনো ভালো ইসলামিক চিকিৎসা পাচ্ছি না, ভালো চিকিৎসক পাচ্ছে না বা চিকিৎসা হচ্ছে না আমার, হইল না, তখন নিরাশ হয়ে গিয়ে ওই জাদুকরের শরণাপন্ন হইল আর জাদু দিয়ে জাদুকে তাড়াইল। তাহলে সেই ব্যক্তি তার ইমানকে নষ্ট করে দিয়ে তার জীবন বাঁচাবার চেষ্টা করলো, জীবন বাঁচতেও পারে আবার নাও বাঁচতে পারে, কোনো নিশ্চয়তা নেই যে তার জীবন বাঁচবে, কিন্তু ইমান চলে গেল, নিশ্চিত যে ইমান ধ্বংস হয়ে গেল, সে কাফের মুশরিক হয়ে গেল। সুতরাং জাদু দিয়ে জাদু বিতাড়িত করা যাবে না, এ কথা জেনে রাখতে হবে। যদিও কেউ ফতোয়া দিক, শুধু ফতোয়া হইলে হবে না, ফতোয়া সব রকমই হয়, কথা বুঝতে পারছেন, ফতোয়া আলাদা জিনিস। এই জন্য মাঝে মাঝে যে বাংলাদেশে সরকারি হুকুম শোনা যায় যে ফতোয়া বন্ধ করব, কথাটা একেবারে ভুল না। কেন অনেকে একবার সোচ্চার হয়ে উঠে, সরকার এত বড় জালেম, ফতোয়াই বন্ধ করে দিবে, আর ইসলাম বিরোধী ফতোয়া দিলে তো বন্ধ করতে হবে সরকারকে। একটা লোক তালাক দিয়েছে, তালাকের মাসলা, আপনি যখন তিন তালাক করে দিলেন একবারে এমন করে, আর তিন তালাক করে, অথচ নবী সাল্লামের জামানা একসাথে 100 তালাক দিল, একটি হইতো, আপনি তিন তালাক করে দিলেন, তারপরে এটা করলেন, মাসলা ইখতিলাফি ছিল, বিবি তালাক যদি তিন তালাক হয়ে গেছে ঠিক আছে, আর তোমার ওর কাছে যাওয়া যাবে না, হয়ে গেছে তো ঠিক আছে, অন্য জায়গায় বিয়ে করো। তারপরে আবার এক রাতের জন্য হিল্লা করার জন্য কারোর সাথে ভাড়াটা বিয়ে দিয়ে দিলেন, হ্যাঁ যে এক রাত তুমি রাখো বন্ধু, হ্যাঁ তুমি রাখো, রেখে আমাকে ফিরিয়ে দিও, সকালে তালাক দিয়ে, এটা কোথায় পেলেন? তো লানতের কাজ। নবী করিম লানত করেছেন, আর মুফতিরা ফতোয়া দিচ্ছে যে হিল্লা করে নেন, কি করবেন, তিন তালাক হয়ে গেছে, আপনার বিবি তো আরাম হয়ে গেছে, আর ছেলে মেয়ে আছে, উপায় তো নেই, তো হিল্লা করেন, এক রাতে একটা বন্ধু খুঁজেন, আর বন্ধু টন্ধু না পান তো একটা হুজুর দেখেন, তাহলে বেমানি করবে না? আরে হুজুরাই কাজ করে, আপনি বন্ধুর উপরে তো বিশ্বাস নাই, বেনামাজি বন্ধু হইলে, কিন্তু হুজুর তাহলে আমাকে দিয়ে দেন, এইসব শয়তানি কাজ করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাল্লাহুল মুহাল্লালাহু, যে ব্যক্তি হালালা করবে, যার জন্য হালালা করা হবে, দুইজনের উপর আল্লাহর লানত অভিশাপ রয়েছে, রহমত থেকে বঞ্চিত। তো কাবিরা গুনাহ না সাগিরা গুনাহ? কাবিরা গুনাহ। কিন্তু হাকিমুল উম্মত সাহেব বলছেন যে মাকরুহ হ্যায়, হাকিমুল উম্মত সাহেব বলছেন। তাহলে হাকিমুল উম্মতের যদি এই অবস্থা হয় তো বাকি যারা তার যারা ভক্ত আর তার যারা কাস্টমার তাদের কি অবস্থা হবে? অসুবিধা নাই, ফতোয়া দিচ্ছে তো। এই মুফতিদের ওপর সরকারি পাবন্দী লাগার প্রয়োজন রয়েছে, যুক্তিসঙ্গত সরকারের কথা এই ক্ষেত্রে। কিন্তু সমস্ত ফতোয়ার উপর যদি পাবন্দী লাগে যে কোনো আলেম ফতোয়া দিতে পারবে না, কোরআন হাদিস দিয়ে ফতোয়া দিতে পারবে না, তাহলে সেটি সরকারের জুলুম, বাড়াবাড়ি, অত্যাচার। কিন্তু যারা মন গড়া ফতোয়া দিবে তাদের মুখ তো অবশ্যই বন্ধ করতে হবে। শিরক বিদাতের কথা বলে যাচ্ছে, শিরক কুফরি শিক্ষা দিয়ে যাচ্ছে, বাধা নেই কিছু, এগুলি বন্ধ করতে হবে। কিন্তু হক কথা বলবে, সত্য কথা বলবে, আল্লাহ এবং রসুলের কথা বলবে, তাহলে সেখানে আল্লাহ এবং রসুলের কথা বলতে দিতে হবে। ইমানি স্বাধীনতা, ইসলামিক স্বাধীনতা সবচেয়ে বড় স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে আর ব্যক্তি স্বাধীনতার নামে, জনসাধারণের স্বাধীনতার নামে আর কত রকমের স্বাধীনতার নামে কত নাজায়েজ কাজ করতে দিচ্ছে, কিন্তু ইসলামিক স্বাধীনতা নেই যে আল্লাহ এবং রসুলের কথা বলবো, সত্য দিনের কথা বলবো, সুন্নতের কথা বলবো, তাওহীদের কথা বলবো, মাজারগুলি ভেঙে ফেলতে হবে এই কথাবার্তা বলবো। ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ওসিয়ত করেছেন। যাই হোক, কি বলছিলাম, যে এক শ্রেণীর লোকেরা ফতোয়া দেয়, সুতরাং ধোকা খাবেন না যে কোনো হুজুরে ফতোয়া দিয়েছে যে জাদু দিয়ে জাদু দূর করা যায় না, শিরক দিয়ে শিরক দূর করা যায় না, পায়খানা দিয়ে পায়খানা দূর করবেন না, এই ফর্মুলা নেই, যে এই ফর্মুলা ইসলামে নেই, যে পানি নেই আর নাপাক কাপড় সুতরাং পেশাব দিয়ে ধাও, এই ফর্মুলা আমাদের দেশে অনেকে বলে, বলে না পানি নেই তখন কি করবেন, কাপড়ে পায়খানা লেগে আছে তো পায়খানা পেশাব দিয়ে ধুয়ে দেন। এই যুক্তি পেশ করে বলে যে অমুক পার্টিটা করা যাবে না, ওইটা বেশি খারাপ, তো এটা করেন। যারা ওইসব দলগুলি করে তারা এইসব যুক্তি পেশ করে না, ইসলামে একথা বলা হয়নি। পানি নেই মাটি দিয়ে তো এমন করতে বলা হয়েছে, বলা হয়নি পানি নেয় তখন পেশাব দিয়ে পায়খানা হালকা করে, কথা বলা হয়েছে নাকি? কখনো বলা হয়নি। পানি নেই তাহলে পাক মাটি ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, আল্লাহ বলেছেন না পাক মাটি খুঁজে, পাক মাটি খুঁজতে বলেছেন। সুতরাং এই যুক্তি ঠিক নাই। যারা অনেকেই বলে যে সবগুলি গণতান্ত্রিক দল, যদিও এটা ঠিক নয়, তারপরেও তো এরা তো ইসলামের কথা বলছে, আর ওরা তো একবার ইসলাম বিরোধী, ওরা তো একবার ধর্মনিরপেক্ষতার কথা বলছে, এরা তো নয় হালকা জাতীয়তাবাদের কথা বলছে, সুতরাং এটা চলে, এটা পেশাব, ওটা পায়খানা, ওসব নেই। পায়খানার বিকল্প পেশাব নয়, পায়খানা সাফ করার জন্য পানির প্রয়োজন রয়েছে। আর পানি আছে তো, কে বললো পানি নেই? কোরআন হাদিস ঘরে ঘরে মজুদ আছে, বলছে পানি নেই, কোথায় পানি নেই? আছে তো পানি। পায়খানা দূর করার জন্য মানে শির কুফরি দূর করার জন্য কোরআন ঘরে ঘরে কোরআনুল কারীম মজুদ আছে, হাদিস মজুদ আছে, উলামায়ে কেরাম মজুদ আছে, যারা দেশ কোরআন সুন্নাহ মোতাবেক চালাতে পারবেন, তাহলে কেন আপনি পেশাবের কাছে যাবেন? সুতরাং এই জাদুর ক্ষেত্রে মনে করবেন না যে যাক জাদুকে জাদু দিয়ে দূর করব, কি করব, মুসিবত হয়েছে তো মুসিবত তো দূর করতে হবে, উপায় নেই। না, ইমানের হেফাজত সবচাইতে বড় হেফাজত। ইমান যদি আপনার বেঁচে থাকে, আর যদি খোড়াই হয়েও থাকেন, মরেও যান, তো আল্লাহর কাছে আপনি আরাম তো পেয়ে যাবেন, জান্নাত তো পেয়ে যাবেন। এই কয়েকদিনের দুনিয়ার হেফাজত করতে গিয়ে ইমান ধ্বংস করবেন না। দ্বিতীয় জাদু দূর করার তরিকা হচ্ছে কোরআনি দোয়া দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া দিয়ে, এইরকমই এমন ভালো কথা দিয়ে ঝাড়ফুঁক। কোরআন হাদিসে দোয়া যদি নাও থাকে কিন্তু অর্থ ভালো, কোরআন হাদিসে দোয়া নেই কিন্তু বলছেন আল্লাহুম্মাশফিনি আল্লাহুম্মাশফিনি আল্লাহুম্মাশফিনি, আল্লাহ আমাকে আরোগ্য দাও আরোগ্য দাও আরোগ্য দাও, ঠিক আছে অর্থ ভালো, বুঝতে পারছেন অর্থ, ফুক দিলেন সুবিধা নেই, অর্থ বুঝতে পারছেন, কিন্তু এমন কিছু বাক্য যদি হাজার অর্থ বুঝেন না তাহলে তাদের শিরক উপরই থাকতে পারে। যেমন চেহেল কাফ, মকসুদুল মুমিনিনের আর নিয়ামুল কোরআনের চেহেল কাফ, মানে চল্লিশটা কাফ বিশিষ্ট একটি মন্ত্র আছে, চেহেল মানে চল্লিশ ফার্সি ভাষা, আর কাফ মানে কাফ, চল্লিশটা কাফ বিশিষ্ট, তো এর অর্থ কেউ বুঝে না, আর ওতে সব জিন শয়তানের নাম দেওয়া আছে কিন্তু অর্থ বুঝে না, ওই পড়ে অনেকে চিকিৎসা করে, শিরকুফরি চিকিৎসা, শিরকুফরি চিকিৎসা। নিয়ামুল কোরআনে আছে যা গিফট দেওয়া হয় আমাদের দেশের নতুন বউ মকসুদুল মোমেন, গিফট করা হয় তাতে আছে, ওই সব কিতাবের আলোচনাতে ওই চেহেল কাফের কথা উল্লেখ করেছে। আরে জায়েজ নয় যে চেহেল কাফ দিয়ে আপনি জাদুর চিকিৎসা করবেন, জাদুর চিকিৎসা কোরআন দিয়ে, কোরআনি দোয়া দিয়ে অথবা হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করে তাবিজ বেঁধে নেয়, কারণ তাবিজ বাঁধতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং শিরকুল আখ্যায়িত করেছেন। তাবিজ যারা বাঁধে তাদের আল্লাহর মদদ হয় না, আল্লাহ সাহায্য করেন না তাদের বলেছেন, সুতরাং তাবিজের রাস্তা ধরবেন না, ঝাড়ফুঁক, হ্যাঁ দম করার রাস্তা, ফুঁক দেওয়ার রাস্তা। আর একটা রাস্তা আছে, সেহের জাদু হইলে মানুষ রোগাক্রান্ত হয়ে যায়। জাদু হয়েছে, জাদুটা প্রথম হয়েছে যখন, তখন জাদু ছিল কিন্তু জাদুর কারণে শরীরে হয়তো মাথায় ব্যথা হইতে পারে, মাথার রোগ হইতে পারে, পেটের রোগ হইতে পারে, পায়ের রোগ হইতে পারে, হাতের রোগ হইতে পারে, তখন যেহেতু দেহ রোগাক্রান্ত হয়ে গেছে সেই সময় যেগুলি মেডিকেলের চিকিৎসা রয়েছে সেগুলি দিয়ে দেহের রোগকে দূর করা যাবে। সুতরাং ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া, ওষুধ ব্যবহার করা, ট্যাবলেট ব্যবহার করা, ইঞ্জেকশন নেওয়া, তার মাধ্যমে শরীরের আরোগ্য হওয়া, এটিও জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই, বরং অনেক ক্ষেত্রে জরুরি, কারণ আপনার যদি চিকিৎসার ব্যবস্থা এছাড়া আর কিছু না থাকে সেটি জরুরি। তো লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে নুসরা সম্পর্কে, নুসরা কি তা বললাম, নুসরা দুই প্রকার, একটি জায়েজ আর একটি জায়েজ নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়েলা আনিন নুসরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নুসরা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ জাদুর চিকিৎসা, জাদু দিয়ে। জাহিলি যুগে নুসরা বলাই হয়তো জাদুর চিকিৎসা, জাদু দিয়ে, একজন জাদু করেছে কোন জাদুকরকে দিয়ে, আর এক বড় জাদুকরের কাছে গেলেন, সে জাদুকে ভাঙতে পারে, জাদুকে নষ্ট করতে পারে, তাহলে জাদু দিয়ে জাদু নষ্ট করা, একে বলা হয়তো নুসরা। কালা হে ফাকালা হে আমিন আমালি শয়তান, জাদু দিয়ে জাদু দূর করা হচ্ছে শয়তানি আমল, শয়তানের কাজ, শয়তানের কাজ, বাস্তবে সত্য বলেছেন, কারণ জাদু হয় শয়তানের সাহায্য নিয়ে, এর আগে বলা হয়েছে। আর জাদুকে যে নষ্ট করবেন আর এক জাদুকরকে দিয়ে, সেও আর এক জিনকে ধরেছে, বড় জিনকে ধরেছে, ছোট জিনকে পরাস্ত করার জন্য বড় জিনকে ধরতে হয়, একেবারে সেম ওই রকম যেমন বড় বড় শহরের মাস্তানদেরকে, এক মাস্তান যদি মাস্তানি করে আপনার ক্ষয় ক্ষতি করে তাহলে আপনি ওর চাইতে বড় মাস্তানকে ধরেন, তাহলে ছোট মাস্তান মেজ মাস্তান যে আছে না ওকে ধমক দিবে, এই তুই কি কার কাছে গেছিস, তুই ও তো আমার লোক, করে না কার চুরি করে নিয়ে এসছিস, হয়েছে এখানে আমাদের এক ভাই ছিলেন বলছে যে এরকম আমাদের চুরি করেছিল মনে হচ্ছে না তার যে ঘটনা, তো বলছে যে চুরি করে নিয়ে গেছে, তারপরে ওর আত্মীয় কেউ আছে ওর বড় বড় ডাকাতদের সাথে মাস্তানদের সাথে যোগাযোগ আছে, গিয়ে বলেছে আমার এরকম ছিনতাই করে নিয়ে গেছে, সন্ধ্যাবেলা ফিরিয়ে দিয়ে গেছে মাল সামান যা কিছু চুরি করে নিয়ে গেছে সবগুলি সন্ধ্যাবেলা ফিরিয়ে দিয়ে গেছে। তা মানুষ শয়তানদের মধ্যে ওইরকমই আছে, ছোট ডাকাত ছোট ছিনতাইকারী বড় ছিনতাইকারী ও দাদাকে ভয় করে, ঠিক তেমনি জিনদের মধ্যে এরকম আছে, ছোট জিনে বা মেজ জিনে মধ্যম জিনে এরা জাদু জাদু করেছে, এদের মাধ্যমে জাদু করা হয়েছে, জিন ছাড়া জাদু হয় না। তখন বড় জিনকে যে চিকিৎসক জাদুর চিকিৎসক জাদু দিয়ে সে বড় জিনকে ধরে রেখেছে, বড় জিন তখন তাকে গিয়ে ধমক দেয় শাসনি দেয় তোর জীবন শেষ করে দেবো প্রাণ শেষ করে দেবো তুই যদি এরকম করিস, তাহাতে নষ্ট কোথায় আছে বল, কোথায় আছে তোর জাদু করা, কি দিয়ে জাদু করেছিস, বলছে তার চুল নিয়েছি তার গায়ের কাপড় নিয়েছি তার ঘাম নিয়েছি ইত্যাদি ইত্যাদি, কোথায় রেখেছিস কোথায় দাফন করে রেখেছিস, ওই জায়গাগুলো ওই জিন বলে দেয়, তারপরে ওই জিনের মাধ্যমে তখন ওখান থেকে উঠিয়ে নিস, আর এইভাবে বলতে পারে যে একে জাদু করা হয়েছে আর অমুক জায়গায় রাখা আছে জাদু। তো জাদু দিয়ে জাদু দূর করা হচ্ছে শিরক এবং শয়তানের আমল, শয়তানের ব্যবহার ছাড়া শয়তানের সাহায্য ছাড়া জিনের সাহায্য ছাড়া হয় না, তাই নবী সাল্লাম বলে দিয়েছেন মিন আমালি শয়তান শয়তানের কাজ। রাহু আহমদ হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে বিসানাদিন জাইদ উত্তম সূত্রে বর্ণিত হয়েছে আবু দাউদেও রয়েছে। ওয়াকাল সোয়েলা আহমদ আনহা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে চার ইমামের এক ইমাম তাকে জিজ্ঞাসা করা হয় এ সম্পর্কে ফাকাল, তখন তিনি বলেছেন ইবনু মাসুদ ইকরাহু হাযা কুল্লুহু, আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাদুর চিকিৎসা জাদু দিয়ে এগুলি পছন্দ করতেন না অপছন্দ করতেন। অপছন্দ করার ভাষাটি আজকালকার জামানায় আমরা মাকরু তানজিতে ব্যবহার করি না, ফেকা আমাদের উপর এত প্রাধান্য পেয়েছে জনসাধারণ বা হুজুরদের উপর যে মাকরু যদি বলা হয় তার বলে হালকা এটা হারাম নয়, তাহলে মাকরু বলে দিলে কি হয়ে গেল হারাম নয় তাহলে, কিন্তু সালাফে সালেহিনরা হারামকেই মাকরু বলতেন। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় হারাম কাজ জেনা খুন করা হ্যাঁ এতিমের ধন সম্পদ ভক্ষণ করা এসবগুলিকে বলেছেন সূরা বানী ইসরাইল আয়াত বের করুন কুল্লু যালিকা কানা সাইউহু ইনদা রাব্বিকা মাকরুহা, এই সমস্ত পাপগুলি হচ্ছে মাকরুহ। মাকরুহ মানে কি খুন করা মাকরুহ, কেউ যদি আজকাল ফতোয়া দেয় তাহলে কোরআনে তো আছে যে খুন করা মাকরুহ জেনা করা মাকরুহ, কেন কোরআনে মাকরুহ বলা হয়েছে। এজন্য প্রাচীন যুগের ফোকাহায়ে কিরাম ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ওই যুগের তারা মাকরুহ বলতেন মাকরুহ তাহরিমে, যখন মাকরুহ বলা হলো তো মাকরুহ তাহরিম মানে হারাম। আজকালকার সুবিধাবাদীরা মাকরুকে দুই ভাগে যেহেতু ভাগ করা হয়েছে সুতরাং তারা মাকরুহ মানে হচ্ছে মাকরুহ তানজি মানে ঘৃণিত হারাম নয় নাজায়েজ নয়। সাহাবাই কেরামরা যেখানে অপছন্দ করেছেন ঘৃণা করেছেন সেটা অর্থ হচ্ছে হারাম হারাম। তারা কোরআনের আদর্শ মোতাবেক তারা কথা বলতেন, কোরআনে আল্লাহ যে না খুন ইত্যাদি বড় বড় কবিরা গুনাহকে আল্লাহ মাকরুহ বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এগুলোকে ঘৃণা করতেন পছন্দ করতেন না মানে তিনি নাজায়েজ হারাম মনে করতেন। অফিল বুখারী বুখারি তো রয়েছে কাতাদা থেকে তাবেই বর্ণনা করেছেন কুলতুল ইবনুল মুসাইয়িব সাইয়িদ ইবনুল মুসাইয়িব প্রখ্যাত তাবেই সাইয়্যিদুত তাবেইন বলে তাবেইনদের মধ্যে সবচেয়ে প্রখ্যাত ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করা হয় একবার এই জাদুর চিকিৎসা সম্পর্কে, রাজুলুন বিহি তিব্বুন বা তাব্বুন একটা লোককে জাদু করা হয়েছে, আও ইউআখাযু আন ইমরাতিহি এবং জাদুর কারণে সে স্ত্রীর কাছে যেতে পারে না, এটা এক ধরনের জাদু, কতক লোকে জাদু করে দেওয়া হয় তখন সুস্থ সবল শরীরে খুব ভিটামিন আছে শক্তি আছে সবকিছু আছে কিন্তু স্ত্রীর কাছে যেতেই পারে না, সেখানে গেলে এমন কিছু হয় যে আর যাওয়ার যোগ্য থাকে না, হয়তো প্রথমে যোগ্য মনে হয় কিন্তু সেখানে গিয়ে একবারে ফেলিয়ার হয়ে যায় অথবা তার ইচ্ছাই হয় না সেদিকে চাহিদাই নেই, সবকিছু ঠিক আছে বাহ্যিক কিন্তু কোনো চাহিদা নেই স্ত্রীকে দেখতে পারে না, কি তুমি বারবার বিরক্ত করতে আসো চোখের সামনে কেন আসো তুমি দূরেই থাকো, তুমি এরকম হইতে পারে, এগুলি জাদুর কারণে হয়ে থাকে। আয়ুহাল্লু আনহু আও ইউনাশারু এই জাদুকে দূর করা হবে কিনা নুসরা দিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় জাদুকে দূর করা হবে কিনা, দূর করা হবে না নুসরা করা হবে, কাল বললেন লা বাসা বিহি ইবনুল মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন যে এতে কোনো অসুবিধা নেই, ইন্নামা ইউরিদুনা বিহিল ইসলাহা উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, লোকটি বিয়ে করেছে কিন্তু স্ত্রীর হক আদায় করতে পারে না, স্ত্রীর কাছে সে মানুষ হতে পারে না, কারণ স্ত্রীকে যদি সন্তুষ্ট না করতে পারে বিয়ের উদ্দেশ্য কি তার? সুতরাং সংশোধন যখন উদ্দেশ্য তাহলে এতে কোনো অসুবিধা নেই। ফাআম্মা মায়ান ফাও, যাতে উপকার রয়েছে, ফালামিউনহা আনহু, তা নিষিদ্ধ নয়, ইন্তেহা, তার কথা শেষ। তাহলে কি এর অর্থ এই হলো যে শিরকি জাদু দিয়ে জাদু দূর করা যাবে না? এখানেও এই বাক্যের বা এই বাণী যে ইবনে মুসাইয়্যিব সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবের, তার ব্যাখ্যা প্রযোজ্য কোন ক্ষেত্রে? কোরআনি দোয়া দিয়ে, জি, হাদিসের দোয়া দিয়ে, ভালো কথা দিয়ে ঝাড়ফুঁক করে, অথবা অন্য কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করে জাদু দূর করা সম্পর্কে বলতে হবে। তিনি কখনোই হতে পারে না যে একজন তাবেই তিনি বলবেন যে সেহের দিয়ে কুফরি দিয়ে কুফরিকে দূর করো। সুতরাং এর ব্যাখ্যা ওই ওলামায়ে কেরামদের যে দুই রকমের আরো কিছু কথা আসছে, দুই রকমের মত পাবেন। কোন সময় জিজ্ঞাসা করা হলে বলেছেন যে না, এটি জায়েজ নয়। কখনো বলেছেন যে না, চলবে, করা যাবে, অসুবিধা নেই। তাহলে দুটোকে দুই প্রকারের চিকিৎসার উপরে আপনাকে ফিট করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর বিরোধিতা করতে পারেন একজন প্রখ্যাত তাবেঈ? অসম্ভব কথা। আল্লাহ নবী বলছেন যে জাদু দিয়ে জাদু দূর করা হচ্ছে, মিন আমালি শয়তান, শয়তানি কাজকর্ম, শয়তানের সাহায্য নিয়ে, জিনের সাহায্য নিয়ে করা হয়, আর সেই কথাকে কেমন করে জায়েজ করে দিবেন কোন সাহাবী বা তাবেঈ? অসম্ভব কথা। তাহলে কি করতে হবে? দুটি অবস্থার উপর আপনাকে ফিট করতে হবে এই কথাগুলিকে বা তাদের বক্তব্যগুলিকে, মন্তব্যগুলিকে। একটি হচ্ছে জাদু দিয়ে জাদু দূর করা যদি বলা হয়, যেখানে নিষেধের কথা বলা হয়েছে, ওই অবস্থার উপর ফিট করতে হবে। আর যেখানে বলা হয়েছে কোরআন হাদিসের দোয়া দিয়ে, ঝাড়ফুঁক করে, অথবা চিকিৎসা দিয়ে, ওষুধ দিয়ে, সেই ক্ষেত্রে বলতে হবে যে না, এতে কোনো অসুবিধা নেই, জাদু হয়েছে তাহলে জাদু দূর করতে হবে, কারণ উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা। আর এতে যখন উপকার হয়, সবচেয়ে বড় উপকার হচ্ছে ইমানের উপকার। আপনার ইমান যদি নষ্ট হয়ে যায় তো উপকার কোথায় হলো? অপকার হয়ে গেল। ওরবি আনিল হাসান, হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করা হয়েছে, তিনি এখানে দেখেন এখানে অন্যরকম বলেছেন। কি বলেছেন তিনি? আন্নাহু কাল, তিনি বলছেন, লা ইয়াহুল্লু সিহরা ইল্লা সাহিরুন, জাদুকে জাদুকরই দূর করে থাকে। অর্থাৎ যেই ব্যক্তি জাদু দূর করতে যাবে সে একজন জাদুকর। তাহলে এই বক্তব্যটিকে কিসের উপর ফিট করতে হবে? শিরকি চিকিৎসা, কুফরি চিকিৎসার উপর। জাদু দিয়ে জাদু দূর করে, যারা যারা জিনের সাহায্য নিয়ে জাদু দূর করে, তাদের সম্পর্কে তিনি বলেছেন যে সেহেরকে, জাদুকে দূর করে যারা জিনের সাহায্য নিয়ে, তারাও জাদুকর। ওয়াকালা ইবনুল কাইয়্যিম, এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ বলছেন, আন নুসরা, নুসরা হচ্ছে হাল্লু সেহের আনিল মাসফুর। নুসরা বলা হয় জাদুকে, জাদুকৃত ব্যক্তি, যে ব্যক্তিকে জাদু করা হয়েছে তাদের থেকে দূর করা। ওয়াহিয়া নাও আনে, সেটা হচ্ছে দুই প্রকার। আমি যে কথাগুলি বললাম এখন শুনেন, ইমাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ এর বক্তব্যে বলছেন যে দুই প্রকার। একটা হচ্ছে হাল্লো সেহরিন বেমিসলিহি, জাদুকে জাদু দিয়ে দূর করা। ওয়াহুয়াল্লাযি মিন আমালিশ শয়তান, এটি হচ্ছে শয়তানি কাজকর্ম, এটি হচ্ছে জিনের সাহায্য নিয়ে করা। ওয়া আলাইহি ইউহমালু কাউলুল হাসান, আর এর উপরই ফিট করতে হবে হাসান বাসরির উক্তিকে। তিনি বলেছেন জাদুকে যে দূর করে সেই ব্যক্তি জাদুকর, যে ব্যক্তি শয়তানি আমল করবে। প্রথম কিসিম, ফায়াতাকাররাবু নাশির ওয়াল মুনতাশির, যেই ব্যক্তি চিকিৎসক, জাদুর চিকিৎসক, এবং যার জন্য চিকিৎসা করা হবে সে শয়তানের নৈকট্য লাভ করে। বেমা ইউহিব্ব, শয়তান যেসব কাজ ভালোবাসে, যেসব কথা ভালোবাসে, তার মাধ্যমে শয়তান যা করতে বলে তাই করে। ফায়ুবতিলু আমালাহু আনিল মাসহুর, তার এই কর্মকে ধ্বংস করে জাদুকৃত ব্যক্তি থেকে, তারপর যে জাদু করা হয়েছে সে জাদুকে সে নষ্ট করে, ধ্বংস করে। এটি হচ্ছে শিরকি। ওয়াসানি, দ্বিতীয় প্রকার হচ্ছে নুসরা বির রুকিয়া, দম করে। দম করা মানে, দম করা বুঝেন না? বুঝেন না, ভোগ দেওয়া। দম শব্দটি বুঝেন? কোন ভাষা? আরবি না ফার্সি ভাষা। আমাদের দেশের মানুষের উপরে এত বেশি ফার্সির প্রভাব ছিল যে দম বুঝে, ফুঁকটা এদিক ওদিক যেতে পারে কিন্তু দম ঠিকই বুঝে। আর রুকিয়া বুঝেন রাকাই আর কি, মানে ফুঁক দেওয়া। নাফাসা বা রাকা, রাকা মানে ঝাড়ফুঁক করা, নাফাসা মানে ফুঁক দেওয়া। নাফাস বুঝে না, অথচ কোরআনে সূরা ফালাক জামিন শারির নাফাসাতে, নাফাসাতে আছে, কিন্তু দম বুঝে। বাংলা দম আলাদা, দম চলে গেল মানে প্রাণ চলে গেল, তাই না? রুহ চলে যাওয়া, জান চলে যাওয়া, জীবন চলে যাওয়া, এই দম চলে যাওয়া, এই দম নয়। ওটা হচ্ছে ফার্সি দম। কি দম? ফুক দেওয়া হচ্ছে দম করা। রুকিয়া মানে ঝাড়ফুঁক করে। ওয়া তাওয়াজাত, আল্লাহর আশ্রয় গ্রহণ করে। তাওয়াজাত মানে তাবিজ নয়, তাওয়াজ মানে হচ্ছে আল্লাহর আশ্রয় নেওয়া। আউযু বিল্লাহ বলা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামযিহি ওয়া নাফথিহি ওয়া নাফসিহি, আল্লাহর আশ্রয় নেওয়া শয়তান থেকে, জিন্নাত থেকে। ওয়াল আদুইয়া, এবং দাওয়া দিয়ে মানে চিকিৎসা, ওষুধ দিয়ে, ওষুধ দিয়ে। ওয়া দাওয়াতিল মুবাহা, এবং যে কোনো জায়েজ দোয়া দিয়ে আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে জাদু করে দেওয়া হয়েছে, আল্লাহ তুমি সেবা দাও। দোয়া হচ্ছে অস্ত্র মুমিনের, দোয়া করেন আল্লাহর কাছে, সেজদায় দোয়া করেন আপনি, নেক আমল করে দোয়া করেন, রাতের অন্ধকারে দোয়া করেন, আজানে কামতের মাঝখানে দোয়া করেন, জুমার দিনে দোয়া করেন, জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়, এই সময়গুলিতে দোয়া করেন, জমজম পান করেন, দোয়া করেন আল্লাহ তুমি শেফা দাও, জমজম পানি পান করলে যাকে শেফা হয়, আল্লাহ আমাকে জাদু করা হয়েছে, জমজম পানির মাধ্যমে আল্লাহ আমাকে আরোগ্য দান করো। এগুলি হচ্ছে সব চিকিৎসার ব্যবস্থা। ফাহাজা জায়েজুন, এরকম আল্লাহ ফাকরাম জাইতুনকে মোবারক বলেছেন, জাইতুন তেল দিয়ে যদি কেউ চিকিৎসা করে, কারণ মোবারক, কারণ জাইতুন তেল যদি কেউ মালিশ করে বলে আল্লাহ তুমি এই জাইতুন তেল দিয়ে আমার আরোগ্য দান করো, হবে ইনশাআল্লাহ তাআলা। এটি হচ্ছে দাওয়া চিকিৎসার মধ্যে, ফাহাজা জায়েজুন, এটি হচ্ছে জায়েজ। এই ছিল জাদুর চিকিৎসা সম্পর্কে কিছু কথা, সার কথা শুরুতেই বলে দেওয়া হয়েছে। তা হচ্ছে জাদু চিকিৎসা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শিরকি তরিকায়, সেটা হচ্ছে যে কোনো আবার ওই জাদুকরের কাছে গিয়ে, বড় জাদুকরের কাছে গিয়ে ছোট জাদু দূর করা, বা এক জাদুকরের কাছে গিয়ে আরেক জাদু, যে আরেক জাদুকর জাদু করেছে সেই জাদুকে নষ্ট করা, এটি জায়েজ নয়। শিরক দিয়ে শিরক দূর করা, কুফরি দিয়ে কুফরি দূর করা, পায়খানা দিয়ে পায়খানা দূর করা, সব জায়েজ নয়। আর আরেকটি তরিকা হচ্ছে যেটা বললেন, রুকিয়া, ঝাড়ফুঁক করে আল্লাহর আশ্রয় নিয়ে কোরআন হাদিসের দোয়াগুলি পড়ে। আইয়ুব আলাইহিস সালামের রোগকে যদি আল্লাহ ভালো করতে পারেন একটি ছোট্ট দোয়া দিয়ে, তো আপনার রোগ ভালো হবে না, আমার রোগ ভালো হবে না? পরীক্ষিত অসুস্থ হলে আমি খুব বেশি পড়ি এই দোয়া, রব্বে ইন্নী মাসসানিয়া দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিম, অন্তর থেকে পড়েন আপনি, আর আল্লাহ কেন ভালো করবেন না আমাকে, আইয়ুব আলাইহিস সালামকে ভালো করবেন, আমাকে কেন ভালো করবেন আল্লাহ, আপনি ধরেন একবারে, কেঁদে ধরেন আল্লাহ, আমি কি করলাম যে আমাকে ভালো করবেন আল্লাহ, আমি যদি ভুলি করি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করো আল্লাহ আমাকে, মাফ করো আল্লাহ, বারবার করে তিনবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন, আপনি করেন না, কিন্তু আমরা আসলে করতে জানি না, ধৈর্য নেই আমাদের, ধৈর্য হারা, দুইবার একবার বললাম তাও পাপে ডুবে আছে, কেউ তো ফিল্ম দেখে, কেউ হারাম খেয়ে, হ্যাঁ, কেউ অন্যায় কাজ করে, ফজর পড়ি না, আর যদি দোয়া করি ফজর পড়ি না আর আসর পরে জুমার দিনে দোয়া করছি, কেমন করে হবে, কেমন করে দোয়া কবুল হবে, কত রকমের হারাম কাজ অন্যায় কাজ করতে থাকবো, আর যদি আল্লাহর কাছে দোয়া করি তাহলে দোয়া কবুল হবে না, তাহলে ওয়া দাওয়াতিল মুবাহা জায়েজ, তো আল্লাহর কাছে দোয়া করে না। আল্লাহ তোমার নবীর কথা সত্য, তোমার নবী বলেছেন মা ও জামজাম এ মা শরীব আল্লাহ, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্য আল্লাহ পূরণ করবেন, তোমার নবীর কথা যদি সত্য হয় আল্লাহ তুমি আমাকে ভালো করো, আল্লাহ আমাকে ভালো করো, দোয়া করেন আপনি। যে সময়গুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া কবুল হওয়ার কথা বলে সেই সময়গুলিকে আপনি গ্রহণ করার চেষ্টা করেন, দেখবেন আরবরা আমাদের চাইতে কোরআন হাদিস বেশি জানে, দেখবেন আজান ইকামতের মাঝখানে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতে আছে, আমরা ওই সময় জীবনে হয়তো দোয়া করি না কিন্তু ফরজ সালাম ফেরার পরে দিলাম মোনাজাত, যেখানে নাই সেখানে করি আর যেখানে আছে সুযোগ সুবিধা সেটাই ছেড়ে দিই সারা জীবন, অজ্ঞতার কারণে জানি না সেই জন্য। তো আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জাদুর অনিষ্ট থেকে আল্লাহ আমাদের যেন হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, গণকদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল, আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করেন আল্লাহ পাক, আগামী জীবন যেন সুখে রাখেন আল্লাহ পাক, যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যদি কোনো ব্যাধি হয় অবশ্যই করতে পারে, অসুবিধা কি আছে, নিজে করবে, আর যদি এইরকম হয় অন্য কাউকে দিয়ে করতে, প্রথম কথা সবচেয়ে উত্তম দম করা হচ্ছে, ঝাড়ফুঁক করা হচ্ছে নিজেকে নিজে দম করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতেন নিজেকে, এবং সাহাবায়ে কেরামকে তাই শিখাতে, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। আর যদি অন্য কাউকে দিয়েও করাতে হয় তাহলে বলতে হবে যে আমার এই রকম গুপ্ত স্থানে অসুবিধা আছে, আপনি একটু ফুঁক দিয়ে দেন, ফুঁক দিয়ে দিবেন, ফুঁক দিয়ে দিবে, ফুঁক দিবে সামনে, ফুঁক দিবে সামনে, ফুঁক দিবে, এই ফুঁকে কি যথেষ্ট হবে না, শরীরে ফুঁক পড়লেই হলো, এই নয় যে উলঙ্গ হইতে হবে অথবা আলজ্জায় স্থান ফুঁক পৌঁছিতে হবে, এইসব কথা নাই আসলে।